exclusively on FusionBD.com.
Is here with more fun and fear.
زیرا بوده ای دیده فهمه ای شما ایداد شروع بگنه بوده فهمه ها رو کلاب سوچی از یک کارشاده جمعه به تک شب شما تو دست بیرش کودی من رد اگر آره تگرد دویر بود جنتو بوده فهمه ها رو کلابه تو همه سیر تک اکتا ها رو کلابه اون خیلی شده یاد تکه داد اپنا جانانی داره شما اماده تک چه بودی به اکتا تو اکتا گال پر بود در اگه میلا به بود اگه به اون شیر چه جوال اگه میستی ایمون چی شده অনেক বেশি ইম্পর্টেন্ট একটা দিন এবং আমি মনে করি যে শুধুমাত্র মিডিয়া অঙ্গনে না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এই দিনটা আলাদা একটা তাৎপর্য নিয়ে এসেছে বা একটা গুরুত্ব নিয়ে এসেছে একটা ইমোশন নিয়ে গেছে এই দিনটা সেটা হচ্ছে 1996 সালের আজকের এই দিনে আমাদের সালমান শাহ তিনি মারা গেছেন
সালমান শাহ মৃত্যুবার্ষিকী
নায়ক সালমান শাহ এবং মানে বাংলাদেশের এত পরিমাণ মানুষের প্রিয় নায়ক তিনি এবং আমি শিওর যে স্টুডিওতে এই মুহূর্তে আমরা যে দুজন বসে আছি আমার তো প্রিয় নায়ক বটেই আপনি কেন
এই একজন মানুষ মনে হয় যে তার নামই যতবার যত মিডিয়াতে মেনশন করা হয় নায়ক শব্দটা অনেক বেশি তার নামের আগে আসে নায়ক সালমান শাহ
রাইট
আমরা নায়ক সালমান শাহ বলি কিন্তু খুব বেশিবার বলি
একদমই তাই এবং এরকম নায়ক আসলে খুব কম এসেছে আমাদের যাদের মানে যারা আসলে সত্যি সত্যি যেন একটা নায়ক একটা টেমপ্লেট হয়ে গেছে ধর
আমাদের চলচ্চিত্রের নায়ক হিসেবে সবচেয়ে বেশি অবস্থান এখনো কিন্তু আমাদের সালমান শাহই আছে
হ্যাঁ তাই খুবই খুবই জনপ্রিয় এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই তিনি আমাদের ছেড়ে চলে যান যে কোনোভাবে যে কোনো ভাবেই হয়ে থাকুক না কেন সেই বিষয়টা অনেক বেশি বিতর্কের কিনা যায় না সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আসলে কি হয়েছিল তবে তারপর সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনটাতে এবং ভূতক্ষণ হরর ক্লাবের যারা শুনছেন নিশ্চিত যে বাঙালি যারা শুনছেন এবং যারা সালমান শাহকে চেনেন তাদের প্রত্যেকের মনে আলাদা একটা জায়গা রয়েছে সালমান শাহ এবং সালমান শাহ আমার যেটা মনে পড়ে যে ছোটবেলায় প্রথম কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা যেদিন প্রথম দেখেছিলাম তারা আরো অনেক আগে থেকে জানতাম যে এটা সালমান শাহ প্রথম সিনেমা যে কোনো কারণে দেখা হয়নি কোনো একবার ঈদে কোনো একটা চ্যানেলে সেই সিনেমাটা দেখাচ্ছিল তখন খুব ছোট এবং আমি অপেক্ষা করছিলাম যে কখন সালমান শাহ আসবে এবং তার প্রথম যে পেরেন্টসটা ছিল বাবা
গানে
একটা গানে যে বাবা বলে ছেলে নাম করবে তো ওই গানটাতেই দিয়ে হচ্ছে ওই ফিল্মে প্রথম অ্যাপিয়ারেন্স সালমান শাহ এবং সম্ভবত তার ফিল্ম মানে ফিল্মের জীবনেই তার প্রথম
অ্যাপিয়ারেন্স
তো সেই জিনিসটা সেই দৃশ্যটা আমার কাছে আসলে আলাদা একটা জায়গায় মানে সেভ হয়ে গেছে তো যাই হোক সালমান শাহর প্রতি একটা শিহুর দিয়ে আজকে ভূতের হরর ক্লাব আমরা শুরু করবো সালমান শাহকে স্মরণ করে সালমান শাহর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তার যে প্রথম সিনেমা যেটা ছিল কেয়ামত থেকে কেয়ামত সেই সিনেমার একটা গান শুনে আমরা আসি তারপর পরে আমি বলছি খুবই সুন্দর একটা গল্প আছে আমাদের খুবই সুন্দর একটা গল্প এরপরে নীলপ্র উইকের এবারে যে গল্পটা সেই গল্পটা আমরা শুনবো সালমান শাহ আজকে 22তম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে সালমান শাহকে স্মরণ করে আমরা আমাদের গুরুদেব মহর ক্লাব শুরু করতে যাচ্ছি চলে যাচ্ছি গানে গান শুনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আশা করি সাথে থাকবে Yes, Boot FM Horror Club is here with more fun and fear. আমি আছি সৃষ্টি আপনার সাথে যেটা সব সময় থাকি প্রত্যেক সপ্তাহে বা আমার সাথে আজকে আজকে
আহমেদ আতিক হাসান
আচ্ছা আতিক মাঝে মাঝে মাইক্রোফোন থেকে একটু দূরে সরে যাচ্ছে বোধ হয়
হ্যাঁ ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি
শিওর আচ্ছা তো যাই হোক যে কথা বলেছিলাম মানে একটু আগে গানে যাওয়ার আগে সেটা ছিল যে আমি এসে হচ্ছে মেল অফ দ্য উইকে খুব সুন্দর খুবই সুন্দর একটা গল্প পড়বো এবং এই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছে আরিফের হরর ক্লাব থেকে আমাদের কাছে এসেছে
হ্যাঁ আমার একটা ছোট ভাই আছে আরিফ আমার ক্লাবেরই সেই অনেক আগের অনেক গল্প বা অনেক আগে পত্রিকাগুলোতে থেকে অনেক গল্প সংগ্রহ করে বা পড়ে সেরকম একটা গল্প ছিল এটা সেটা আমি পাঠিয়ে দিলাম আপনাকে।
আচ্ছা, একটি সাহিত্য পত্রিকা থেকে মেইলে উল্লেখ করা ছিল। আমি মেইল অ্যাড্রেসে আবারও বলে দিচ্ছি, ভূতাতাম@radiofutu.fm এই মেইলে, এই মেইল অ্যাড্রেসে আপনি আপনার হোম ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন, আপনি যদি স্টুডিওতে আসতে চান সেটা জানিয়ে দিতে পারেন, এমনকি আপনার কোনো স্টোরি কালেক্ট করলে, কোনো মিস্ট্রি নিয়ে কোনো রিপোর্ট করলে বা যে কোনো কিছুই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যেমন রাজ হোম ক্লাব আমাদেরকে রিসেন্টলি ইন্দোনেশিয়ার টোরাজা উপজাতিদের একটা উৎসব সম্পর্কে আমাদেরকে একটা আর্টিকেল লিখে পাঠিয়েছে, তো সেটা আজকে সময় থাকলে সেই একটা নিয়েও বলবো, খুবই মানে অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক না কেন, সেই সব কিছু আপনারা পাঠাতে পারেন ভূতেফএম@radiofutu.fm এই একই মেইল অ্যাড্রেস যেটা ভূতেফএমেও ব্যবহার করা হয়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে সাবজেক্ট ফিল্ডে উল্লেখ করে দেবেন হরর ক্লাব। তো যে গল্পটা এখন পড়তে যাচ্ছি সেই গল্পটার নাম হচ্ছে ক্যাফে অ্যান্ড বার, এটা হচ্ছে গল্পটার নাম। এবং এই গল্পটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মিলন গাঙ্গুলি। তো আমি জানি না মিলন গাঙ্গুলি ঘটনা মানে যে কোনো ভাবে আজকে শুনছেন কিনা, যদি নাও শুনে থাকেন, মিলন গাঙ্গুলির প্রতি অবশ্যই অনেক বড় একটা শ্রদ্ধা থাকবে, খুব সুন্দর একটা গল্প লিখেছেন তিনি। এবং জানি না তার আরো কোনো গল্প আছে কিনা, যদি থাকে বা কেউ যদি পড়ে থাকেন অবশ্যই আমাদের পাঠাবেন, খুবই সুন্দর একটা গল্প। তো এই গল্পটার বেশ বড় একটা গল্প, ছয়টা ছোট ছোট গল্প মিলে আর কি একটা গল্প। তো আমরা প্রথম গল্পটা পড়ছি যেটার নাম হচ্ছে ক্যাফে অ্যান্ড বার। গাড়িটা এমন জায়গাতে নষ্ট হলো যে রাগে দুঃখে নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ছিল ইউসুফের। ব্যাপারটা সম্ভব না তাই বিরত থাকল, কি করা যায় এখন, জায়গাটা অচেনা। সন্ধ্যাও হয়ে গেছে বেশ কিছুক্ষণ হল, পাহাড়ি জায়গাতে হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। ব্যাপারটা জানতো না ইউসুফ, এখন জানল। তাতে কি লাভ, গাড়িটার উপর নিজের সব বিদ্যা প্রয়োগ করলো না, গাড়িটা সিদ্ধান্ত নিয়েছে কিছুতেই স্টার্ট নেবে না। চারদিকে পাহাড় আর অচেনা গাছপালা, কোনো বসতি নেই, থাকার কথাও না। আরো মাইল পাঁচেক যাবার পর লোকালয় পড়বে, সেটাই রুমানিয়ার প্রথম গ্রাম। শীত লাগছে দারুণ, ডিসেম্বরের প্রথম সপ্তাহ, গাছপালাগুলো জবু থুবু হয়ে দাঁড়িয়ে আছে, ওদেরও কিছু করার নেই। চারদিকে অন্ধকার, আকাশে কয়েকটা তারা, তাতে আবছা দেখা যাচ্ছে চারপাশটা, কোথাও কেউ নেই, শুধু শীতের হাওয়ায় টুপটাপ করে গাছের শুকনো পাতা ঝরে পড়ছে, একটা বা দুটো। ভিউ ভিউ করে কাঁপতে ইচ্ছে করছে ইউসুফের, হয়তো তাই করত এমন সময় আলোটা দেখতে পেল। ডুবন্ত মানুষের হাতের কাছে পাল্লায় কাঠের একটা তক্তা পেলে বোধহয় এমন খুশি হয়, কিংবা রাস্তার ভিক্ষুক যখন ডাস্টবিনের মধ্যে পেয়ে যায় অনেকগুলো টাকা, আনন্দে চিৎকার করে ফেলল ইউসুফ। ওই তো সামনেই দেখা যাচ্ছে, মিটি মিটি হলুদ রঙের আলোটা বেশি দূরে নয়, আবছা বাড়ির কাঠামোটাও দেখা যাচ্ছে, এতক্ষণ দেখতে পাইনি কেন কে জানে, উত্তেজনার চোটেই হয়তো। গাড়িটা থাকুক এখানে, ভাবল ইউসুফ, তারপর দ্রুত হাতে ব্যাকপ্যাকটা তুলে নিল গাড়ির ভেতর থেকে। দরকারি সব জিনিসপত্র আছে ব্যাগে, পাসপোর্ট, ট্রাভেলার্স চেক, টাকা পয়সা, কাগজ কলম, আরো দরকারি জিনিসপত্র। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা ধরল আলো বরাবর। কিছুক্ষণ হাঁটার পরই আরো স্পষ্ট হয়ে গেল বাড়ির কাঠামোটা, পাথরের বিম আর কাঠের তৈরি বাড়ি, ডিজাইনটা পুরনো, ইউরোপের আর সব সাধারণ বাড়িগুলোর মতোই। বাড়ির বাইরে একটা কাঁচের লণ্ঠন ঝুলছে, সেটাই দূর থেকে দেখতে পেয়েছি ইউসুফ। দরজার ওপরে একটা সাইনবোর্ডও ঝুলছে, কাঠের বোর্ড, রং চটে গেছে, তারপরও ক্যাফে অ্যান্ড বার লেখাটা পড়তে পারল সে। কি ক্যাফে অ্যান্ড বার সেটা পরিষ্কার বোঝা গেল না, রং চটে গেছে কবে কে জানে, মেঘ না চাইতেই চল, এইসব বাগধারা যেই বানিয়ে থাকুক বড্ড বেশি জ্ঞান গর্ভ বাক্য এটা। সারা রাত পাহাড়ি পথে অন্ধকারে গাড়ির মধ্যে বসে থাকার চেয়ে একটা ক্যাফে অ্যান্ড বারে বসে রাত কাটানো অনেক ভালো। ভেতরে নিশ্চয়ই আরো মানুষজন থাকবে, একজন মোটর মেকানিকও পাওয়া যেতে পারে। উফ, ভাগ্য বোধ হয় এটাই। এখন দরকার গরম কোনো পানীয়, যা ঠান্ডা বাইরে। শক্ত পাথরের পথ বেয়ে উঠে গেল ক্যাপিটার সামনে। কাঠের বিশাল দরজা বন্ধ, কাঁচের অস্বচ্ছ খোলাতে জানলার ভেতরে আলো দেখা যাচ্ছে, পনিরের মতো আলো। বারান্দাতে দুটো চেয়ার আছে, শূন্য। শীত কম থাকলে লোকজন হয়তো বসে এখানে। নিচের দিকে ফিরে তাকালো ইউসুফ। দূরে ওর গাড়িটা দেখা যাচ্ছে, ছোট্ট একটা গুবরে পোকার মতো। হাতের তালু দিয়ে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। মাঝারি আকৃতির একটা কামরা, বড় জোর ছটা টেবিল। প্রতিটা টেবিলের সামনে চারটা করে চেয়ার। টেবিলের ওপর রূপালি রঙের মোমদানি, তাতে মোম চলছে। চেয়ার টেবিলগুলো সবই কালো রঙের, ভিক্টোরিয়ান যুগের। বেশ কয়েকজন খদ্দের বসে আছে। সামনে পেতলের পান পাত্র, একপাশে দেয়াল চড়া পার, হাজার পদের বোতল ভর্তি। একজন রোগা মধ্যবয়স্ক লোক ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছে বারের কাউন্টারটা। দরজা খুলে যাওয়ায় সবাই ফিরে তাকালো ইউসুফের দিকে, শান্ত একঘেয়ে দৃষ্টি। কারো চোখে কোনো কৌতূহল নেই। কি করবে ঠিক বুঝতে না পেরে বোকার মতো হাসলো সে, মুখে বলল, শুভ সন্ধ্যা। উত্তরে দু একজন মাথা ঝাঁকালো, ব্যাস এই। তারপর সবাই মুখ ফিরিয়ে যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। খুব একটা অবাক হল না ইউসুফ। ইউরোপের প্রত্যন্ত এলাকায় অনেক গ্রামের মানুষই এরকম, নতুন লোকজনের সাথে প্রথম পরিচয়ে সহজ হতে চায় না, কেন কে জানে। অবশ্য কুসংস্কারপূর্ণ এই মানুষগুলোকে দোষ দিয়ে লাভ নেই। হাজার বছর ধরে বিদঘুটে সব লোকগাথা কাহিনী আর রক্তহীন করা উপাখ্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জনপদগুলোতে। অচেনা লোক মাত্রই আগন্তুক, রহস্যময়, বিপজ্জনক। শুধু রোগা বারটেন্ডার লোকটা ওর দিকে তাকিয়ে হাসির মতো একটা ভঙ্গি করলো, তাও ভালো। সোজা বারের সামনে এগিয়ে গেল ইউসুফ। কাঠের লম্বা কয়েকটা টুল রয়েছে সামনে, সবগুলোই খালি। একটা টেনে নিয়ে বসলো সে। বাইরে খুব ঠান্ডা, পেশাদারি ভঙ্গিতে আলাপ জমানোর চেষ্টা করলো বারটেন্ডার। হ্যাঁ, সাইদিন ইউসুফ, ভাগ্য খারাপ, আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। এই এলাকায় আগে দেখিনি আপনাকে কখনো। হ্যাঁ, আমি টুরিস্ট, ব্যাখ্যা করলো ইউসুফ। ঠিক টুরিস্ট তো না, আমি একজন লেখক। ইউরোপের প্রত্যন্ত গ্রামগুলোতে যেসব ভয়াল কিংবদন্তি ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করে লিখছি আমি। আসলে আমি একজন হরর গল্প লেখক, তিনটে বই বেরিয়েছে আমার, সবই হরর গল্পের। এবার প্রচলিত ঘটনাগুলো অবলম্বন করে লিখতে চাই। যেমন? অবাক হয়ে তাকিয়ে আছে বারটেন্ডার। কেমন বোকা বোকা দেখাচ্ছে বেচারার চেহারা, রোগা মুখটাতে গোফ চড়া ঝুলে আছে। হাসলো ইউসুফ, বলল, রুমানিয়া আর তার আশেপাশের গ্রামগুলোর বাসিন্দারা নাকি আজও ভ্যাম্পায়ারের অস্তিত্ব বিশ্বাস করে, সত্যি নাকি? মাথা নাড়লো বারটেন্ডার, চেহারাতে বিরক্তির ছাপ। আর ভ্যাট, বলল সে, এসব আবার আছে নাকি? ভ্যাম্পায়ার রক্তচোষা সারাদিন মরে থাকে, সন্ধ্যার পর কবরস্থানের কফিন খুলে বেরিয়ে আছে, যত সব ফালতু গল্প, তাই নাকি? অবাক হল ইউসুফ। আমি তো শুনেছি এই এলাকার মানুষজন আজও কাঁচা রসুন খায় ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার জন্য। আমি নিজেও শের তিনেক রসুন নিয়ে এসেছি, গাড়িতে রয়ে গেছে অবশ্য। বিরস মুখে ইউসুফের কথাগুলো শুনল বারটেন্ডার, সম্ভবত ইউসুফকে পাগল ভাবছে। আশেপাশের টেবিলের নরনারীগুলো পর্যন্ত কান খাড়া করে বসে আছে, শুনছে ওরা ইউসুফের কথাগুলো। ভ্যাম্পায়ারের গল্প আমরাও শুনেছি, বলল বারটেন্ডার, তবে ওরা যদি থাকেও আমাদের কোনো ক্ষতি করেনি কখনো, কাজে ওরা থাকলেও আমাদের কিছু যায় আসে না। আমাদের পাশের গ্রামের মানুষ মাঝে মধ্যেই তাদের মৃত আত্মীয় স্বজনদের কফিন খুলে হৃৎপিণ্ডের মধ্যে কাঠের ক্রুশ ঢুকে দেয়, তাতে ভ্যাম্পায়ার না হতে পারে, যত সব ফালতু কুসংস্কার। মানুষ মঙ্গল গ্রহে কুমড়ার চাষাবাদ করার চিন্তা ভাবনা করছে, এরা কি না? কথাটা শেষ করলো না বারটেন্ডার। পাছে ইউসুফ মনে দুঃখ পায়, সমুদ্রের মতো মাথা নাড়ল ইউসুফ। না, বারটেন্ডারকে পছন্দ হলো তার। বেশ যুক্তিবাদী মানুষ, অজপাড়া গায়ে থেকে থেকে মনটাকে কুসংস্কারের খামার বানিয়ে ফেলেনি। শুধু অবাক হলো এই ভেবে, এখনো লোকটা ওকে কোনো পানীয় পরিবেশন করেনি কেন, এমনকি জানতেও চায়নি কিছু লাগবে কিনা। আজব তো। আপনার এখানে খাওয়ার ব্যবস্থা আছে? বাধ্য হয়ে জিজ্ঞেস করল ইউসুফ। না, আগে ছিল, এখন নেই। খদ্দের পাই না তেমন, শুধুই পান করতে আসে। দিন তাহলে কোনো পানীয়, যেটাই এলাকায় বিখ্যাত। আপনি বারটেন্ডার, আপনি বোধহয় জানেন সব জায়গাতেই বিখ্যাত পানীয় থাকে, যা ওই দেশের বা এলাকার ঐতিহ্য বা ব্র্যান্ড নেমের মতো। আমাদের দেশের মানুষ ভাত পচিয়ে মদ বানায়, ওইটাই ঐতিহ্য। ক্যারিবিয়ান দ্বীপগুলোতে নারকেলের মদ বা আফ্রিকাতে আখ পচিয়ে মদ, জানেন বোধহয় এসব। হাসলো বারটেন্ডার। এরকম জ্ঞানী খদ্দের পেলে কার না ভালো লাগে, তার উপর লেখক মানুষ। মাটির একটা সুরাই থেকে পেতুলের পান পাত্রের মধ্যে লাল রঙের মদ ঢাললো বারটেন্ডার। তারপর সেটা যত্নের সাথে এগিয়ে দিল ইউসুফের দিকে, মুখে হাসি। নিন স্যার, আপনার ভালো লাগবে। পেতুলের পাত্রটা হাসি মুখে হাত বাড়িয়ে নিল ইউসুফ। ইউরোপের এই নিঝুম এলাকাগুলোতে এখনো কাঁচের পাত্র জনপ্রিয় হয়নি, ভাবতে হাসি পেল। গ্লাসের ভেতরে কালচে লাল রঙের পানীয়, আঙুরের মত। ঠান্ডা পাহাড়ি এই জায়গাগুলোতে আঙুরও হয় অগুন্তি। পানপাত্রটা হাতে নিয়ে ভাবল ইউসুফ, পাটা এত ময়লা কেন, এত ধুলার স্তূপ, মাকড়সার চাল, এত কম খদ্দের হলে টিকে আছে কিভাবে। এক চুমুক মদ মুখে নিয়ে টুপ করে গিলে ফেলল ইউসুফ, সাথে সাথেই চমকে উঠল। ওয়াকথু করে বমি করার দশা হলো, তড়াক করে উঠে দাঁড়ালো টুল থেকে। ঘেন্নায় বিকৃত হয়ে গেছে চেহারা, রাগে কাঁপছে থরথর করে, হাতের ধাক্কায় উল্টে পড়ে গেছে পেতলের পান পাত্রটা। এটা কি ধরনের রসিকতা, গম গম করে উঠল ইউসুফের কণ্ঠস্বর। মানে কি এসবের? কাঠের পাড়ের উপর সুন্দর তৈল চিত্রের মতো ডিজাইন করে ছড়িয়ে পড়েছে তরলগুলো, যেটা দিয়ে ভর্তি ছিল ইউসুফের পান পাত্রটা। আঙুরের মত নয়, তাজা রক্ত, তরমুজের রসের মতো তরল লাল রক্ত আসবে ঘিনঘিনে।
কি মানে ফেললাম,
আবার চিৎকার করে উঠল ইউসুফ। ঘেন্নায় বমি আসছে ওর। হঠাৎ খেয়াল করল ইউসুফ, কামরার ভেতরে সবাই তাকিয়ে আছে ওর দিকে। সবাই যেন দেখছে কোনো মঞ্চ নাটক। শুধু তাই নয়, সবাই যেন কিসের জন্য অপেক্ষাও করছে, রোমহর্ষক কোনো শেষ পরিণতির জন্য অপেক্ষা করছে ওরা সবাই। দুঃখিত স্যার, দুঃখী মানুষের মতো গলায় বলল বারটেন্ডার রোগা লোকটা। সত্যি বড্ড করুণ লাগছে বেচারা চেহারা। কিন্তু একটু থেমে হতাশ গলায় আবার বলল বারটেন্ডার, আমাদের আর কোনো উপায় নেই স্যার, এই একটা জিনিসই আমরা পান করতে পারি, রক্ত। এটা খেয়েই বেঁচে আছি আমরা। এই প্রথম হাসল লোকটা। কামরার ভেতরের কমলা রঙের লণ্ঠনের আলোতে ঝিক করে উঠল তার মুখের দুই পাশের বড় বড় দাঁত দুটো, তীক্ষ্ণ সাদা সূচালো, যা শুধু পশুদের থাকে। আতঙ্কে একবার পিছিয়ে এলো ইউসুফ। পায়ের সাথে টুল বেঁধে চিত হয়ে পড়ে গেল শক্ত পাথরের মেঝেতে। তাকিয়ে দেখলো কামরার ভেতর বসে থাকা নারী পুরুষগুলোর সবাই ওর দুরবস্থা দেখে হাসছে। সবার মুখের দুই কোণ দিয়ে ফেলে বেরিয়ে আসছে সাদা বড় বড় সদন্ত, ভয়াল, বিভৎস। সবাই একসাথে ছট করে উঠে দাঁড়ালো যার যার চেয়ার ছেড়ে। এক ঝাঁক বাদুরের মতো উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ওরা ইউসুফের উপর। সবার লক্ষ্য ওর কলার দিকে।
বু
সুদর্শন ভালো ক্লাবে আছেন সৃষ্টি চন্দ্রের সাথে, এবং আমার সাথে আছে আতিক হাসান। তো আতিক হাসানের ক্লাব থেকে আমরা যে স্টোরিটা পেয়েছিলাম সেটাই এবার উইল অফ দ্য উইক হিসেবে নির্বাচিত হয়েছে। সেই গল্পটা একটু আগে পড়লাম, খুবই সুন্দর একটা গল্প, এবং এই গল্পটা ছয়টা আমি বলছি ছোট ছোট ছয়টা গল্প নিয়ে আর কি এই গল্পটা। তো ফার্স্ট পার্টটা আর কি পড়লাম, এরপর আরও বেশ ছোট ছোট আরও পাঁচটা গল্প আছে, সেগুলো সামনে সময় কখনো কখনো আরো অন্যান্য কোনো এপিসোডে নিয়ে আসবো। তো হওয়ার পরে আজকে আসার জন্য আতিকে অনেক অনেক ধন্যবাদ। তো আতিক, একটা প্রশ্ন সবাইকেই করে থাকি যারা আসে স্টুডিওতে, লাস্ট কোন হরর মুভি দেখা হয়েছে কিনা, মানে লাস্ট কোন হরর মুভিটা বা সিরিয়াল দেখা হয়েছে?
হরর মুভি বা সিরিয়াল দেখছি, হ্যাঁ রিসেন্ট একটা সিরিজ দেখলাম নেটফ্লিক্স এর, ঘোল।
ঘোল? ও হ্যাঁ, এটা খুবই তো এই মুহূর্তে অনেক আলোচিত, এবং আমিও দেখছি খুব সুন্দর একটা
মিনি সিরিজ, তিন পর্বের একটা মিনি সিরিজ। এটাতে আসলে হরর ব্যাপারটা যতটুকু অল্প একটা সেগমেন্টে ছিল, মানে এখানে ঘোল শব্দটা আসলে একটা আরবি শব্দ, মানে হচ্ছে চিন, বাংলায় যেটাকে আমরা চিন, আমরা জিন শব্দটা তো শুনছি নি আমরা তো চিন।
হ্যাঁ, বাট ঘোল বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে যে আরবিয়ান একটা লেজেন্ড, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেরকম লেজেন্ড থাকে, ইভেন ড্রাকুলাও এক ধরনের লেজেন্ড, একটা লেজেন্ড, বা জাপানে এরকম বেশ কিছু লেজেন্ড আছে, আরবিয়ান ফোকলোরে এরকম একটা লেজেন্ড হচ্ছে যেটা ঘোল। আবার আমাদের দেশেও কিন্তু এরকম লেজেন্ড আছে, যেটা একটা ওই যে অনেক সময় যে ভূত ভুলো ভুলো যারা ভুলিয়ে নিয়ে যাচ্ছে, বাঘাই, বা এই ধরনের বিভিন্ন নামের লেজেন্ড আছে বিভিন্ন জায়গায়। এবং এই যে একটু আগে যে গল্পটা আমরা বললাম যে লেখক হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় লেজেন্ডের গল্পগুলো তুলে নিয়ে আসেন, এবং আমরা কিন্তু হরর ক্লাব কিন্তু অনেকটা সেই কাজটাই করার চেষ্টা করছি যে এরকম বিভিন্ন জায়গার যে ট্র্যাডিশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর কি তুলে নিয়ে আসি। তো ঘোল দেখে কি মানে ভয় পেয়ে গিয়েছিলেন?
ঘোল দেখে হ্যাঁ, যখন দেখতেছিলাম সেই মুহূর্তে দু একটা সিন একটু ভয় লাগতেছিল, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ বিষয়টা ভয়ের চেয়ে স্টোরিটা অনেক সুন্দর ছিল।
খুবই সুন্দর, আসলে স্টোরি লাইনটা খুবই সুন্দর, এবং মানে রিসেন্টলি বেশ কিছু সিরিজ বেরোচ্ছে।
ব্যাপারটা একদমই কল্পকাহিনী হলেও মানে ওখানকার যে ইয়েগুলো ছিল আপনার ওই বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুব মানে স্ট্রং লজিক্যাল ছিল আর কি।
রাইট, আমি নিজেও হয়তো কিছু জায়গায় একটু কনফিউজ হয়ে গেছি, মানে নিজের বাবাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে,
আবার সেই যখন দেখলো যে পুলিশের হাতে সে বাবাকে তুলে দিচ্ছে, সেই পুলিশটাই এবার করার চেষ্টা করছে। জানলো
যারা দেখেনি তারা অবশ্যই দেখেনি, খুবই সুন্দর একটা গল্প, এবং মানে একটা দেশের নিরাপত্তা বাহিনীর সাথেও আবার কিছুটা সংশ্লিষ্ট, তবে সবকিছুর উপর সেই ঘোল যে কিনা একটা বোধ হয় আমরা একটু মিলতে পেরেছি বলি যে ঘোল যে হয় আর কি, সে তাদের কিছু কমেন্ট একটু করে রেখেছি। জিহাদ খান আছে আমাদের সাথে, লিখেছেন চালিয়ে যান, চালিয়ে যাচ্ছি। ট্যাকি হাসান আছেন আমাদের সাথে, তাকি এন তুষার যাত্রা করে ঢাকা থেকে আমাদের সাথে আছেন, মিন হাসান মাহের আচ্ছা অতুল মান আমাদের সাথে আরো আছেন, জিহাদ খান, তারা তিন বন্ধু মিলে শুনছেন, ওয়াও শুনতে থাকুন। আমাদের সাথে আরো আছেন সৈয়দ আদনান, ফার্স্ট টাইম লাইভ শুনছে, ভালোই লাগছে। আব্দুর রহমান লিখেছেন হাই। রিয়াজ ইসলাম সুহাগ লিখেছেন সৃষ্টি ভাই কেমন আছে, মানে নামের বানানটা কেউ এরকম ভাবে লিখলে মানে চিষ্টি দেখলে কেমন যেন মনে হচ্ছে চিন্টি ভাই কেমন আছেন, ভাবছিলাম যে চিন্টি খাচ্ছেন না
চিষ্টি ভাই।
তো যাই হোক, এইচ আর হাবিব রহমান আছেন আমাদের সাথে, সাথে থাকছি তো ওটার সময় রাজহাওয়া ক্লাব থেকে, তৌফিক আহমেদ সুমন আছেন, শুনছেন রাতের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু এরকম একটা কমেন্ট দেখি যে রাতের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কুলকুল,
আরে নির্দিষ্ট জায়গায় মানে ঠান্ডা পড়ে প্রতিদিন
তাই কি, অথবা আমার কাছে মানে আসলে রাতের মানুষজন জানাবেন তো মানে রেগুলার বৃহস্পতিবার আপনাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল আপনার থাকে সেখানে চলে যেতে হবে। প্রশান্ত শিউলি রবি মোহনপুর মনিরামপুর যশোর, এটা একজনের ফেসবুক নাম, লিখেছেন সাথে আছি। আচ্ছা, নজবিন হোসেন আছেন আমাদের সাথে, ফেনের সোনাগাজী থেকে শুনছি, বৃহস্পতিবার ভূতত্ব হরক্লাব রাজশাহী থেকে শুনছি, আনিকা রহমান রাজহরক্লাব থেকে লিখেছেন, শিবন আহমেদ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আরও আছেন গোল্ড বার্জ, আচ্ছা হ্যালো ভাই কেমন আছেন, তিনিও রাজহরক্লাব থেকে শুনছেন। আচ্ছা নাজমুল সাকিব, ফেনি জেলা থেকে তিনি আছেন, আরো আরো আছেন মোহাম্মদ আশিক, হৃদয় খান, হৃদয় তিনি লিখেছেন, আজকে তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, এবং এটা আজকের দিন না, তার ছিল 5 সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে। তো মোহাম্মদ রফিক আমাদের খুবই সবারই প্রিয় একজন ক্রিকেটার, খুব আশা মানুষের প্রতীক ছিলেন দীর্ঘদিন, প্রথম 100 উইকেট পাওয়া বাংলাদেশের টেস্ট বোলার। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি একটা ছোট একটা ব্রেকে, চলে যাচ্ছি ছোট একটা ব্রেক কে যাচ্ছি, নেক্সট আওয়ারে এসে আমরা শুরু করবো আমাদের আজকের ভূতিকায় যে গল্পটা রয়েছে, 33 নম্বর রুম, 33 নম্বর ঘর, এই গল্পটা আজকে আমরা শুভ দিব্যেন্দু পালিতের গল্প, এবং এই গল্পটা নেওয়া হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ ভূতের গল্প এরকম এই নামে একটি সম্পাদিত একটা বহু আগের একটা বই বেরিয়েছিল অনেক অনেক বছর আগে, কয়েক দশক পুরনো তো হবে, সেখান থেকে দিব্যেন্দু পালিতের এই গল্পটি আপনাদের জন্য শুনে নিয়ে এসেছি, সেটা নেক্সট আওয়ারে তো থাকছি। তো তার সাথে আরো একটা নিউজ আপনাদের দিতে চাই, সেটা এখন দিচ্ছি না, নেক্সট আওয়ারে ফিরে এসে দেবো, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট এপিসোড থেকে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি আজকে, এবং আমি খুব এক্সাইটেড এটা নিয়ে, এবং সম্ভবত বাংলা ভাষায় বা বাংলাদেশের রেডিওগুলোতে এরকম হরর সিরিজ, এবং এরকম সম্ভবত এর আগে কখনো হয়নি, যদি হয়ে থাকে তবে কিছু করার নেই, আমরা তাদের পথ ফলো করছি, আর যদি কেউ করে না থাকে তবে এটা সত্যি আরো বেশি এক্সাইটমেন্টের ব্যাপার আমার জন্য। তো যাই হোক, সেখানে যাওয়ার আগে চলে যাচ্ছি ছোট একটা ব্রেকে, একটা সুন্দর একটা গান শুনবো, আমরা খুবই সুন্দর একটা গান শুনবো, মনে করা করবে বাংলা মাসে। তো যাক, অর্থহীন কথায় না গিয়ে যেটা হচ্ছে মূল কথা, যেটা হচ্ছে এখন আমরা এই ঘন্টায় যেটা শুনবো সেটা হচ্ছে ভূতিকা, এবং ভূতিকায় আজকের যে গল্পটা সেই গল্পটার নাম আগেই বলেছি, গল্পটার নাম হচ্ছে 33 নম্বর ঘর, 33 নম্বর রুম, 33 নম্বর রুম এই গল্পটার নাম, এবং এই গল্পটা লিখেছেন হচ্ছে দিব্যেন্দু পালিত। খুবই সুন্দর একটা গল্প, এবং মানে খুব বেশি বড় ইয়া না আর কি, প্ল্যাটফর্ম গল্পের প্লটটা অনেক বিশাল বিস্তৃত প্লট না, খুবই ছোট একটা প্লটের উপরে গল্পটা, এবং খুব সুন্দর হবে একদম বিশেষ, মানে গল্পের শুরু থেকে একটা মানে কনফিউশন আসলে ভয়ের জায়গাটা বা ভূতের জায়গাটা আসলে কোথায়, এবং গল্পের ভিতর গেলে খুব নিজেও বলেছেন যে এই ভূত শব্দটা শুনলেই আসলে আমাদের মনে হয় যে ভূত এসে বোধহয় নাচানাচি শুরু করবে, মানে ভূত সম্পর্কিত বা হরর গল্প এটা শুনলে আমাদের মানে ভূত নিয়ে আমাদের ধৈর্য মানে কাজ করে না, যে আমরা খুব তাড়াতাড়ি চাই যে কোথাও কখন ভূত থাকবে, ভূত এসে বোধহয় নাচানাচি শুরু করবে বা ব্লা ব্লা। তো এই গল্পটা ঠিক এরকম শুরুতে একটু দুর্যোগটিকে ঘটাবে, মানে সেরকম কারো কোনো খোঁজ পাওয়া যাবে না, হঠাৎ করেই ব্যাপারটা হয়ে যাবে, তো হয়ে গেলেই গল্পটা আসলে শেষও হয়ে যাবে। তো আর কিছু বলে দিচ্ছি না, চলে যাচ্ছি গল্পতে, গল্পতে যাবার আগে আগে বলেছি যে নেক্সট উইকে থেকে আমরা এরকম একটা বিদেশি একজন লেখকের খুবই জনপ্রিয় একটা লেখা নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, তো সেই জন্য অবশ্যই আপনাদের ইন্সপিরেশন অনেক বেশি প্রয়োজন, এবং সেই সাথে আপনাদের কাছ থেকে আরও যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম কোনো বিখ্যাত কোনো হরর কোনো নভেল বা এরকম কোনো বড় গল্প ছোট গল্প যাই হোক না কেন যেটা আপনারা শুনতে চান, বিজ্ঞাপন বিরতি, খুবই ছোট একটা বিরতির পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকের ভূতিকার প্রথম পর্ব, শুধু দেখুন
পর্ব 67।
আজকের গল্প 33 নম্বর ঘর, রচনা দিব্যেন্দু পালিত।
ভূতে আমার বিশ্বাস নেই, আশেপাশে সামনে পেছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত, আর কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের 24টা ঘন্টা কেটে যায় কিভাবে, এর ফলে ক্লান্তও থাকতে হয়, এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে, বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি 3 মিনিট 17 সেকেন্ডের মধ্যে, সেইভাবেই চলছে বছরের পর বছর। তবে রোজই কি আর এরকম হয়, মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানে শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে। হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত, তবে দুটোর ফলই এক, ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধ্য সাধনা করতে হয় তখন। এই যেন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যি কঠিন, ভূতে বিশ্বাস করাও। তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি। ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওঝা ডাকতে হয়েছিল, এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হলো নতুন বৌদির, এবং আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত, সে গল্প তো করেছি আপনাদের কাছে। আরেকবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাঝপথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার হাফ ব্যাক নিতাই দত্তর। তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে, এবং দেড় দিন পরে ক্যাথেটিয়ার দিয়ে হিসি করানোর পরে ডাক্তার বলেছিল ভূতের অপমান বোধ থাকে, এবার থেকে হিসি করার সময় জায়গাটা দেখে নিও। সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের, প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে। এরকম আরো কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন, আরো অনেকেরই থাকবে। তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এই কথা কে বলবে। যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সঙ্গত কারণ নেই কোনো। ভূতবিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম, ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে। এমনকি এ কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন, কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব। ঠিক জানি না, আমিও হয়তো ওই শেষের দলে পড়ি, তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কি করে। ঘটনাটা খুলেই বলি, সেদিন দিনটাই বোধহয় ছিল গোলমেলে, কোনো এক রবিবার। পরের দিন সকাল 9টায় এক বড় সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাব ঠিক করেছিলাম। আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন, সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে, তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতে হয়ে গেল গণ্ডগোল। ভোর 4টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে, ঘুম যখন ভাঙল দেখি 5:30, তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30 অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক, সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। 6:15 ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই, ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করেও আধ ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই, চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন 10 মিনিট আগে এলেও উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানিকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা। তবু ভাবনা গেল না, আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে। ছোটখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্যে আছে একজন লেয়াজো অফিসার সদাশিব রায়। দিন তিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল। একে ট্যুরিস্টের মরশুম, তার উপর একই সঙ্গে চলেছে ট্রেড ফেয়ার, কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবে। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়, বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলুম আরো কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় ট্রাঙ্ক কল করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো, এক, ব্যাপারটা বিস্তারিত জানানো, এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকে আমার এক জ্যেষ্ঠ দাদা এবং মাসিও। ঠিকানা জানা আছে, তেমন দরকার হলে দুটো জায়গার যে কোনো একটিতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না। ট্রাঙ্ক কল করতে গিয়ে পড়লুম ঝামেলায়। বলেছি না দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি, নিজের ইচ্ছে পছন্দ প্রয়োজন মতো যা করতে যা হয় তাতেই পরে পাকনা। ঘন্টা দিনের ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলুম, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প, এরই মধ্যে তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কি। যে কোনো সিজন্ড এয়ার ট্রাভেলারই এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি। আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত হাহুতাশ করার মানে হয় না কোনো, না পাওয়াটাই বরং অনেক বেশি ন্যাচারাল। এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো। কিন্তু আপনাদের অবগতির জন্যে সবিনয় নিবেদন করি, সব কিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে। অসুবিধে হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গেই যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য, তাহলে ধরে নিই ভূতের আবির্ভাব জনিত সমস্ত ভূমিকাই আজগুবি। এটা ঠিক নয়। ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে পারবো ভূতকে অবহেলার চোখে দেখার যুক্তি নেই কোনো। বয়স ও অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন। কে না জানে ভূতে পরিণত হবার আগে ভূতকে পেরোতে হয় মানুষের আয়ুষ্কাল। তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত। তাহলে এতদূর চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশায় মেনে নিতে হয়। দিনটা যে তার আরো একটি প্রমাণও পেয়ে গেল। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলুম বোম্বের ফ্লাইট আসছে দু ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে, সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি। বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকা লোক নয়, কাজটা কতটা জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে। কোনো কারণে সকালে না এলেই রাত্রে ঠিকই পৌঁছে যাব। কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটোই নিতে ভালোবাসে। অবশেষে সত্যি সত্যিই যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে তখন রাত প্রায় দেড়টা। ল্যান্ড করার পরই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলুম জব্বর শীত পাবো বাইরে। প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে, অবশ হয়ে আসছে চামড়া হাত পা। অবশ্য একেবারেই প্রস্তুত ছিলুম না তা নয়, গলা উঁচু পুল ওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পেছনটা। কন কন করে উঠল সুটকেস ধরা বাঁহাতের আঙুলগুলো। এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্টে সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এই মাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপ ছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলুম কিছুক্ষণ। আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ভূতিকা পর্ব ৬৭।
আজকের গল্প ৩৩ নম্বর ঘর। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
Thank you.
মন স্থির করে নিলাম আমি, এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে ধাওয়া করা উচিত হবে না। হোটেলেই যাব, যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এইসব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সি দৌড়ে বসল। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা নিতে খাটো চেহারা ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে, তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25 মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মিটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে, ভাবলুম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরেই শুরু হয়ে গেছে আরেকটা দিন, গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোনো, বোধহয় ভাড়া কেটে গেল। এখন একটা রুম পেলেই হলো, একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে, তারপর ঘুম ঘুম ঘুম। ভাবতে ভাবতে শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা গিয়ে বলেছি, 5-তারা হোটেলের রমরমা নেই এখানে, যেটুকু না জানলেই নয় তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি, একটিও লোক নেই সেখানে, শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু। এইসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভেতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক, আমাকে দেখে উঠে দাঁড়ালো।
ইয়েস স্যার, হোয়াট ক্যান উই ডু ফর ইউ?
দুজনের মধ্যে এই যুবকটি লম্বা ও স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা, হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি, বললুম, বুকেই আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। যুবকটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, কনফার্ম করা আছে? তারপর কাউন্টারের পেছনের র্যাকের ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো। বুঝলুম, বুকিং রেজিস্টার। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি, অন্তত রাত কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন না আপনারা? ছেলেটি জানালো যে রুম খালি থাকলে নিশ্চয় করতাম স্যার, উই আর হেয়ার টু হেল্প ইউ। বাঁধা বলি প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হল, সঙ্গে সঙ্গে থেকে ধরল এক ধরনের অসহায়তা, কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জ্যাঠিতুতো দাদা কিংবা মাসির বাড়ি, একটা চানুক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে, সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলে পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে, ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলুম। বন্ধ কাঁচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল, লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মন স্থির করতে না পেরে আমি বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, লম্বা যুবকটি বলল, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ, কান পর্যন্ত ঢাকা পুল ওভারের নিচে ঘামতে লাগলুম আমি। ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে, আমি উঠে দাঁড়ালুম, সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনার অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পেছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেঁটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেঁটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলায়, নম্বর 33। বেঁটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালল, তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেঁটে ও রোগা একটা চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলুম আমি। ঘরটা খারাপ নয়। ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা, সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের উপর। ঘুম পাচ্ছে, অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথটাবেলটা। চেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাস্কটা ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই 33 নম্বর রুমে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যেই আলাদা করে রাখা হয়েছে ঘরটি। হয়তো সকালে পরিষ্কার করত, আমি তো উঠকো লোক। ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল সেটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলুম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোদি গার্ডেন, দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার। বিছানায় এসে চাদর চড়ানো কম্বলের ভেতর শরীরটা সেঁড়িয়ে দিলুম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7টা সাড়ে 7টার আগে সকাল হয় না, তার মানে ঘন্টা 4 ঘুমোতে পারবো অন্তত। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে, জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টেনে পেলুম আমি। কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক। চমকে উঠে বসলুম বিছানায়। না, ভুল হয়নি, আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলুম। তারই জেরে এখনো পাচ্ছি কমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত, শব্দটা ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগে বেড সুইচ টিপে আলো জ্বাললাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই, ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈঃশব্দে দূরের শব্দও অনেক সময় চলে আসে কাছে। হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকে ঘুমের ঘরে ভুল করেছি। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল, আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার, এবং ঘুমিয়েও পড়েছিলুম। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। আচ্ছন্নতার মধ্যে মনে হলো জানলার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের, মনে হলেও গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জুড়িয়ে আসছে সারা শরীর, কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোয়ার গন্ধ জড়িয়ে পড়ছে নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলে আদল স্পষ্ট হয় না কোনো, কিন্তু লাল জল জলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। তোরা সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলাতে কোনো শব্দ বেরোলো না। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো চালতে পারলুম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়, সিগারেটের ধোঁয়ারও নাম গন্ধ নেই কোনোখানে। ঘাম ছিল, সেই অবস্থাতেই মন স্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার নেই, আলোটা চলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30, শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি, আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে। কেন? সদাশিব বলল, পরশু রাতে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন, আজকে কাগজেই আছে খবরটা। শুনলেন ভূতিকা পর্ব 67।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় 12:40, আর আমি রাসেল চলে আসলাম সৃষ্টির সাথে। এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি এনজয় করেছেন প্রতিটা মুহূর্ত। কেমন কাটছে আজকে সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ রাসেল ভাই, খুবই ভালো কাটছে। যেটা সবসময় হয় ভূত প্রেম হওয়ার ক্লাবে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, এবং রাসেল ভাই যখন আছে তখন ভূত প্রেমের হরর ক্লাবের পরিবেশটা আরো অন্যরকম হয়ে যায়।
একদম, আজকে তো গুড নিউজ দিয়ে শুরু করতে চাই।
ওয়াও, তাই শুনে ফেলি তাহলে।
হচ্ছে বাংলাদেশ টিম তো জিতে গেছে।
ইয়েস,
বাংলাদেশ টিম জিতে গেছে, বাংলাদেশ ফুটবল, এবং সেটা হচ্ছে আমার পাকিস্তানে লেগে।
পাকিস্তানের সাথে জয় সবসময় স্পেশাল।
কালকে ভূত প্রেমে কি থাকছে, তারপর আড্ডা দেওয়া যাবে।
তবে তার আগে আমার মনে হয় রাসেল ভাই আরো একবার জানিয়ে দিচ্ছি, যেহেতু রাসেল ভাই চলে এসেছেন facebook.com/ভূতে, সেখানে ভূত প্রেম মহাভাবের যে পোস্ট আছে সেটার নিচে একের পর এক কমেন্ট করে যান রাসেল ভাই কিন্তু পড়ার জন্য বসে আছেন। তো শুনে ফেলি রাসেল ভাই ভূত প্রেমে কি।
প্রতিবারের মতো আমরা আসলে খুব কঠিন হয়ে যায় যে ঘটনাগুলো আমরা সিলেক্ট করি, যে ঘটনাগুলো স্পেশালি পড়ে শোনানো হয় সেগুলো খুব স্পেশালি মানে অনেক সময় নিয়ে সিলেক্ট করা হয়, এবং দেখা হয় যে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা, এবং বারবার সেগুলোকে মানে ঠিকঠাক করে নেওয়া হয়, খোঁজ খবর নিয়ে মানে ভেরিফাই করা হয় নানাভাবে। তো এই প্রসেসটা অনেক লং, এবং এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের ভূত প্রেমের সমস্ত ঘটনাগুলো সিলেক্টেড হয়। তো আগামীকালও সেরকম ঘটনা রয়েছে যে ঘটনা আমি পড়ে শোনাবো আপনাদের, এবং সেই জন্য ওয়েট করতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে গেস্টরা রয়েছেন সেই গেস্টরাও বিভিন্ন জায়গা থেকে আসবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন, এবং একজন আসবেন আসার কথা রয়েছে বগুড়া থেকে। তো অনেক দূর থেকে আসবেন, এবং একদম নিজের ইচ্ছায় জাস্ট ভূত প্রেমের উপরে ভালোবাসার সেই জন্য আসবেন। এছাড়াও ঢাকা থেকেও আসবেন অনেকে, বিভিন্ন জায়গা থেকে ভূত প্রেমে কালকে আপনাদের অতিথি আসবেন। এবং সে সাথে আমাদের অডিও ক্লিপ বেশ কিছু জমে গেছে, সেই অডিও ক্লিপও শোনানোর চেষ্টা করবো, এবং সেই অডিও ক্লিপগুলো আশা করছি ভালো লাগবে। এবং গত সপ্তাহে আমরা শুনেছিলাম আমাদের একটা অডিও ক্লিপ এসেছিল দেশের বাইরে থেকে, আমরা এবার দেশের বাইরেও দেশের ভেতরেও আছি। সো দেখা যাক, আমরা অডিও ক্লিপের ব্যাপারটা একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে আসবো যে আজকে কোনটা যাবে। তো এটা আসলে তৈরি করতে অনেক সময় লাগে, যে আপনার যেটা পাঠান সেটা পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, তা সেটা হচ্ছে যে আমাদের যে কালকে উপস্থিত আছেন তাদের কাছেও বেশ কিছু ভালো ঘটনা পাবো বলে আশা করছি। তো কালকে যদি তাদের যদি অব্যাহত থাকে, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে bhutasmadhepoichitiphuti.fm এই অ্যাড্রেসে, এবং শুরুতেই উল্লেখ করে দিবেন যে আপনি ভারতের স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটি আপনি পড়ে শোনাই, আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের সরাসরি তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর বিভিন্ন ধরনের স্পেশাল কোনো এপিসোডের যদি প্ল্যান আপনাদের মাথায় থাকে, কীভাবে আমরা করতে পারি, কী করতে পারি, সেগুলো আমাদের অবশ্যই অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। হ্যাঁ রাসেল ভাই, কয়েকটা কমেন্ট আসলে পড়ে নিতে চাচ্ছি আমিও। এস আরাফাত রহিম আবিয়ান লিখছেন, হ্যালো রাসেল ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি এবং সবসময় ভালো। নজরুল ইসলাম প্রান্ত আছেন আমাদের সাথে, লিখেছেন নোয়াখালী মায়েরটি থেকে শুনছি, হ্যালো রাসেল ভাই হরর ক্লাব অ্যান্ড ভূত প্রেমের রেগুলার লিসনার। ও থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আছেন এবিটি সৌরভ হাসান, লিখেছেন গল্পগুলো শুনতে ভালো লাগছে ভাইয়া, আমার খুব ভালো লাগছিল, বেশ কিছুটা শুনেছি এবং আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আরও আছেন সজীব ইসলাম, লিখেছেন ভাই এতক্ষণ রাসেল ভাই এতক্ষণ কই ছিলেন, আপনার অপেক্ষায় ছিলেন। লিখেছেন হ্যালো রাসেল ভাই,
হ্যালো কি অবস্থা,
কি অবস্থা। কে এম শুরুতে দিয়ে আসলে আমাদের যত মানে কনফিউশন সেটা দূর করে দিয়েছেন, না থাকলে একটু কনফিউজ হয়ে যেতে হতো। আরো আছেন, আরো আছেন কি ইমরান হোসেন ইমন, লিখেছেন আমার ভয় লাগছে।
একেবারেই খারাপ কিছু না, ভয় না পেলে তো খুব নিশ্চিন্তে আরাম করে শুনতে পারবেন, মানে প্রত্যেকটা গল্প যা এখানে হয় প্রত্যেকটা গল্প বেশ মন দিয়ে শুনতে পারবেন। ভয় এত বেশি পেয়ে গেলাম যে গল্পই শুনতে পারলাম না, বন্ধ করে দিলাম, তবে তো
ঢাকার বাইরে থেকে যে গেস্টরা আসেন তাদের গল্পগুলো মানে ঘটনাগুলো কিন্তু আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং এবং খুব বেশি জীবন্ত মনে হয়
আসলে।
এবং ঢাকার বাইরে থেকে যারা আসেন, আমি এমনিতে মানে আমার একটা এক্সপিরিয়েন্স বলবো ভূত প্রেমের সাথে, মানে নর্মাল একটা উইকডেজে একজন মানুষ এসেছিলেন, কোন একটা কাজে হয়তো তিনি ঢাকা এসেছিলেন, তারপরে তিনি ঢাকা থেকে চলে যাবেন। তো ভূত এফএমের প্রতি তার মানে এতটা ভালোবাসা, মানে তিনি এসে স্টোরি মানে ঘটনা শেয়ার করতে চাচ্ছেন বা তিনি একদিনের জন্য চলে যাবেন, এবং মানে তার তখনকার মানে তার যে মানে অভিব্যক্তিটা, এবং তিনি রেডিও পুত্র অফিসে এসেছেন, রাসেল ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছেন যদিও তখন রাসেল ভাই ছিলেন না, তো তার সেই যে ইচ্ছাটা বা তার যে ঘটনা শেয়ার করার যে একটা মানে আগ্রহটা যেটা, সেটা আসলে মানে অদ্ভুত। এবং মানুষের যে এই যে ভালোবাসার যে ব্যাপারটা,
এটা পুরোপুরি ভালোবাসা,
ভালোবাসা এটাই
এফএম এ ঘটনা শেয়ার করার মাধ্যমে আসলে মানে আমরা তেমন কিছু ওনারা তো পান না, যেটুকু পান সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, আপনার ভালোবাসা, এবং আপনি ভালোবাসেন বলেই তারা আসেন। এবং এই যে সবার সাথে শেয়ার করার যে ঘটনাটা, এইটা আসলে মানে এইটা আছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি আসলে, তাছাড়া কোনো উপায় ছিল না। থ্যাংকস টু ইউ যে আপনি আগ্রহ করে আমাকে ঘটনা পাঠান, এবং আপনি আগ্রহ করে স্টুডিওতে এসে কষ্ট করে এই পর্যন্ত এসে ঘটনাগুলো শোনান সবাইকে, সেই জন্যই আমরা আছি। আদারওয়াইজ আমরা তো অনেক আগেই শেষ হয়ে যেতাম, তাই না? একদমই তাই। তো আসলে আরো কয়েকটা কমেন্ট আসলে করে নিতে চাচ্ছি, যেরকম শেষ বিকেলের ছেলে রবি, আচ্ছা আচ্ছা, তার নাম হচ্ছে রাশেদ, লিখেছেন রংপুর থেকে, আমি মিস ইউ রাসেল ভাই এন্ড সৃষ্টি ভাই, খুব ভালো এন্ড ভয় লাগছে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এলেন নাজমুল আছেন, দুই ফ্রেন্ড মিলে শুনছি, খুব মজা হচ্ছে। মাহবুব খান আছে আমাদের সাথে, রাসেল ভাই আমি মাহবুব নোয়াখালী একলাশপুর থেকে, অনেক দূর থেকে, অনেক দূর। মেহেদী হাসান, যুবরাজ, আচ্ছা যুবরাজ আজকে ইন্ডিয়া পাকিস্তানে সব কাভার হয়ে যাচ্ছে, যাই হোক, জাস্ট মনে করলাম। রাসেল ভাই সাভার থেকে আমি বলছি, আমি ভূত কি জানতে চাই, ভূত কি জানতে, গুগল করে ফেলেন, আমার মনে হয়েছে এটি সবচেয়ে ভালো জানার উপায়, কারণ আমি যদি এখন মানে আমি এতটা জ্ঞানী না আসলে, আমি এই জিনিসগুলো অতটা জানি না। আমি সবসময় একটা বলেছি, ভূত এখানে যারা আছেন তারা অনেক আমাকে এত ভালো বোঝেন এবং অনেক বেশি জানেন, তারা এসে ঘটনা শোনান এবং তারা হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি শুনে আসি সামনে এবং আপনাদের সাথে পরিচয় করি, এইটুকু মানে আমি পারি। এর বেশি আমি আসলে খুব বেশি একটা কিছু পারি না, মানে এর বেশি একটা কিছু মানে কি এটা মানে আমি আর কিছুই পারি না। এবং আপনাদের সামনে তাদের সমস্ত ঘটনাগুলো সবাই পাঠান, সেই ঘটনাগুলো উপস্থাপন করতে পারি, এইটুকুই আসলে, এর বেশি কিছু আমার জানা নেই। তবে যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আছেন, তারা যদি আগ্রহী হয়ে জানান আপনাকে যে ভূতের ডেফিনেশন কি, তাহলে আমি সেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারি। মোহাম্মদ আহমেদ আছে আমাদের সাথে, লিখেছেন হ্যালো রাসেল ভাই, খুব ভালো লাগছে, ভয়ে ভয়ে ভূত এফএম শুনতে, আমি সাভার থেকে শুনছি। আচ্ছা ভয়ে ভয়ে, ভালো ভালো। আরো আরো আছেন, অনিক মন্ডল দীপ আছেন, রাসেল ভাই আসলেই হরর ক্লাব পূর্ণতা পায়, সাথে আছি বরিশাল পলিটেকনিক থেকে, থাকবো শেষ পর্যন্ত, প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। অয়ন এন জোভান আছেন, লিখেছেন নোয়াখালী থেকে, আজকে নোয়াখালী থেকে অনেক মানুষ শুনছেন, অনেকে শুনছেন, অনেকে অনেকে। সবিত আল জবির আছেন আমাদের সাথে, লিখেছেন যে বিদেশি ঘটনা শুনতে চাই ভূত এফএম এ,
অনুবাদ ঘটনাও শুনতে চাই। আমরা আমরা কিন্তু সেটা করি রেগুলার, তাই না? সৃষ্টি আমরা রেগুলার করি। আমরা অ্যালেন পো সত্যজিৎ থেকে শুরু করে আমরা তারাশঙ্কর মানে অনেক কিছু আমাদের সামনে, আপনাদের সামনে আরো মানে বড় বড় প্ল্যান আছে, যে প্ল্যান গুলো এখন শেয়ার না করাটাই বেটার। সামনে সপ্তাহ থেকে তোমার সারপ্রাইজ থাকবে, কিছুটা অবশ্যই একটু আগে শেয়ার করে ফেলেছি।
ও
মানে শেয়ার করেছি বলতে পুরোটা বলিনি, কিছুটা তো রেখে দিয়েছি,
রেখে দিয়েছি।
ভালো করেছে। সিরিজ একটা হরর সিরিজ আমরা স্টার্ট করতে চাই।
রাইট রাইট রাইট,
সেটা এখন আমরা জানাই নি।
হ্যাঁ, সেটা সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত।
অনেক সিরি আছেন আমাদের সাথে, দেখেছেন। হ্যাঁ সৃষ্টি দাদা কেমন আছেন? Daily listener of Bhutika and Bhutasam.
Bhutika.
Thank you. Bhutika term to besh ভালোভাবে গ্রহণ করেছে মানুষজন, এটাও কিন্তু একটা খুব একটা বিয়ার হবে, একটা পজিটিভ ব্যাপার। এস আরাফাত রহিন আবির লিখেন, আসল ভাই কেমন আছেন?
হ্যাঁ আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলে, এবং আশা করছি আপনিও ভালো আছেন।
শিহাব বিদয় আছেন হালি শহর চিটাং থেকে, লাভ ভূতফম অ্যান্ড ভূতফম ফর ক্লাব সহ আরো 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 অনেকে অনেকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ আপনাদের সাথে অনেকটা সময় কাটালাম এবং অনেকটা সময় কাটিয়ে অনেক বেশি ভালো লাগছে। ঝটপট জেনে নিই যে এর পরে কি কি থাকছে। হ্যাঁ আসলে নেক্সট আওয়ারে বেশ কিছু মজার মজার জিনিস আছে, যেমন আনফিনিশড সেগমেন্টের যথাযথ একটা স্টোরি থাকছে বাইরে। আর আমাদের হচ্ছে খুব পুরাতন একটা সাহিত্য পত্রিকাটা, এবং পুরাতন বলতে প্রায় 30 বছর পুরাতন একটা সাহিত্য পত্রিকার একটা আর্টিকেল নিয়ে এসেছে, এবং সেটা হচ্ছে স্বপ্ন নিয়ে রকমারি বিশ্বাস।
বাহ বাহ বাহ, চমৎকার,
সাবজেক্টটা অনেক খুবই, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। এবং স্বপ্ন নিয়ে রাসেল ভাই বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতির ভিতরে কিছু মানে কুসংস্কার বলবো কিনা জানি না, প্রথা বা বিশ্বাস প্রচলিত আছে, সেগুলোর একটা সারসংক্ষেপ তুলে দেয়া।
চমৎকার।
আমরা আমরা ভূতাশ্রমে কিছু এপিসোড করেছিলাম স্বপ্ন নিয়ে, এবং ভবিষ্যতে সেটা করতে পারি। এবং আজকে যারা স্বপ্নের এপিসোড গুলো পছন্দ করেছিলেন তারা নিশ্চয়ই আছেন, এবং তারা আজকে পুরোটা সময় খুব এনজয় করবে আমার ধারণা। এবং সেই সাথে রাজ হর ক্লাব আমাদেরকে একটা টোরাজা উপজাতির একটা উৎসবের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে, সেই উৎসবটা আজকেও আছে কথা বলবো। খুব অদ্ভুত একটা উৎসব, আগে বলে দিচ্ছি না কি নিয়ে হয় উৎসবটা, তো সেটা নিয়েও কথা হবে। তো সব মিলে শেষ ঘন্টাটা খুব ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় আছে।
চমৎকার চমৎকার।
তো আপনারা থাকুন ভূতাশ্রম হরর ক্লাবের সাথে, এবং আমি রাসেল বিদায় নিচ্ছি এখন এই মুহূর্তে, কিন্তু কথা হবে আপনাদের সাথে আবারও কয়েক ঘন্টা পরেই, মানে আর একটি দিনও বাকি নেই, আপনাদের সাথে যখন কথা হবে ঠিক রাত 11:59। তো বুঝতেই পাচ্ছেন শুক্রবার রাত 11:59 আপনারা সবাই ভূতাশ্রমে, আপনাদের সবার আমন্ত্রণ রইল, এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আর আমি এখন যেতে যেতে একটা গান প্লে করে দেবো। এই গানটা না আমি একটু আগে এটা গানটা নিয়ে চিন্তা করছিলাম, এই গানটা আমার সামনে ছিল, এবং এই গানটা আমি ভাবছিলাম যে এই গানটা অনেকদিন শোনা হয়নি। আমি জাস্ট প্লে লিস্টে যখন চুজ করছিলাম তখন এই গানটা হঠাৎ করে আমার চোখে পড়েছিল একটা, এখন দেখছি এই গানটা এখানে বসানো আছে গতকাল রাতে।
বা
তো এলআরবি গতকাল রাতে আমরা শুনবো, এবং স্বর্ণালী সময়ের গান আমার
একদম।
তো আমি এখন এই গানটা আপনাদের জন্য বাজিয়েই আমি বিদায় নিচ্ছি, এবং কথা হবে আবারও ভূতাশ্রমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থাকছে সৃষ্টি, টাটা। ভূতাশ্রম হর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার। কেমন লাগছে জানি যে facebook.com/ভূতাশ্রম সৃষ্টি আছে আপনার সাথে ভূতাশ্রম হর ক্লাব নিয়ে। আপনাদের সামনে বেশ কয়েকটা গল্প কিন্তু নিয়ে এসেছি, এবং উইকের একটা গল্প পড়লাম, ভূতিকার একটা বড় গল্প, বড় গল্প না ছোট গল্পই বড় করে আর কি শোনানো হলো। তো সেই গল্পটার পরে আসলে আসলেন। তো এখন আমরা আছি একদম শেষ ঘন্টা, 1:02 স্টুডিও ঘড়িতে সময় আমাদের সাথে এখনো পর্যন্ত এই রাতের বেলা আছে। কে আছে?
আতিক আছি।
আতিক, তো আতিক আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা আর্টিকেল পড়বো আর কি। এই আর্টিকেলটা মানে অনেক বছর আগে, 30 বছর আগের একটা ম্যাগাজিনে বের হয়েছিল, তো সেটা নিয়ে এসেছি। তো আতিকের প্রতি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আতিক স্বপ্ন তো দেখাই হয়।
হ্যাঁ স্বপ্ন তো অনেক দেখা,
জেগে জেগে ঘুমে ঘুমে দুটোই নাকি?
দুটোই।
আচ্ছা,
ঘুমের স্বপ্ন খুবই বেশি দেখি আমি।
খুব বেশি ঘুম কাতুরে নাকি আতিক?
ঘুম কাতুরে তো বটেই
না, যেমন আমার একটা অভ্যাস আছে, আমি যদি 15 মিনিটের একটা ন্যাপ নেই
সেখানে আমি একটা দুটো স্বপ্ন দেখি।
হ্যাঁ, এই ঘটনাটা আমার
এমনকি আমি আমার আমার অভিজ্ঞতা আছে, আমি জানি না যে এই মুহূর্তে যারা শুনছে তাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা। পরিষ্কার হলে বসেও আমি স্বপ্ন দেখি
না, এই ঘটনা নাই ভাই আমার।
না না, সারা রাত পড়ে যখন পরিষ্কার হলে পরীক্ষা দিতে গিয়েছি, ঘুমে যখন চোখ ভেঙে যাচ্ছে, সেই মানে 10-15 সেকেন্ডের ঘুমের ভিতরে আমার স্বপ্ন দেখার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, আতিক মানে এমন কোন স্বপ্নের কথা মনে আছে যেটা খুব ভয় লেগেছে বা যেটাকে আমরা দুঃস্বপ্ন বলি?
ভাই আমার স্বপ্নগুলোর মধ্যে দুঃস্বপ্নই
বেশি
বেশি।
আচ্ছা,
আমি বিশেষ করে ছোটবেলা প্রচুর পরিমাণে দুঃস্বপ্ন দেখতাম, দেখে চিৎলায় উঠতাম, জেগে উঠতাম এরকম বাসায়। মানে আমাদের বাড়িটা মানে গ্রামের বাড়িতে যখন থাকতাম আর কি, তখন প্রচন্ড স্বপ্ন, প্রচুর স্বপ্ন দেখতাম এবং ভয়ের স্বপ্ন বেশি ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি দেখতাম সাপ নিয়ে।
আচ্ছা,
তো এরকম অনেক স্বপ্ন গেছে আমার যে আমাকে সাপ তাড়া করে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এরকম স্বপ্ন খুবই বেশি দেখছি। আবার সামনে আবারও সাপ, আবার একদিকে দৌড়াচ্ছি আবারও সাপ, এরকম স্বপ্ন অনেক বেশি দেখছি। আর আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়িটাই মূলত সাপের আস্তানা ছিল, তো মাটির ঘর। তো মাটির ঘরে হচ্ছে যে ইঁদুরে গর্ত করে অনেক, তো বর্ষাকালে ওই গর্ত গুলাতে বর্ষার আগ দিয়ে ঢোকে হচ্ছে, সরি শীতের আগ দিয়ে, যখন সাপগুলো শীতের সময় নর্মালি যেগুলো ঘরের সাপগুলো বা বাড়ির আশেপাশে থাকে যে সাপগুলো, সাপ মূলত দুই ধরনের, কিছু সাপ থাকবে জঙ্গলে বেশি, কিছু সাপ থাকবে বাড়িতে। তো এই ইঁদুরের গর্ত ঢুকে সাপগুলো ইঁদুরগুলা খাইতো, খায় ওই ঘরে আস্তানা দিত।
শীতের সময় বোধ হয় ঘুমায়।
হ্যাঁ, এবং বর্ষা আসলে যেহেতু তারপর ডিম পারতো, বর্ষা আসলে ডিমগুলো বাচ্চা পড়তো, এবং প্রতি বর্ষায় ছোট ছোট বাচ্চা বাচ্চা গোখরা সাপ বেরোতো বাড়ির আশেপাশে, এবং আমরা সেটা মারতাম পাতা দিয়ে। পাঁচা হচ্ছে যে একটা বাঁশের মাথায় কাঁটা লাগানো অনেকগুলা।
আচ্ছা আচ্ছা,
তো ওই কাঁটা দিয়ে ওই কাঁটার বাঁশ দিয়ে ওগুলো পাতাটা মূলত মাছ মারার জন্য ব্যবহার হতো, তো আমরা সাপ মারার কাজে ব্যবহার করতাম। আমার আব্বু ছিল খুবই সাহসী, উনি প্রচুর সাপ মারতেন আর কি। আমি তখন সাপের স্বপ্ন খুবই বেশি দেখতাম।
আমাদের গল্পটা ছিল সত্যজিৎ রায়ের গল্প খগম, সেটাও কিন্তু এরকম সাপ নিয়ে, একটা কেউটে সাপ পুষতো এক সাধু বাবা, আর সে সাপটাকে মেরে ফেলার পর আরকি সে ঘটনা নিয়েছিল।
প্রশ্ন আসতে পারে, আমি যেভাবে বলতেছি যে সাপ লোক কখনো সাপের কামড় কেউ খায় নাই, যে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যে সাপগুলো নর্মালি ঘরের ভিতরে বেশি থাকে, দুই ধরনের
সাপ বলে
বাস্তু সাপ ভিন্ন জিনিস। বাস্তু সাপ হচ্ছে একটা বাস্তু সাপ হচ্ছে যে আপনার বাস্তু শাস্ত্রের অসুবিধা তৈরি করার কোন একটা
অবজেক্ট।
বাস্তু সাপে না যেমন অন্য তিনটা
বলি, হ্যাঁ আমরা দুঃস্বপ্নে ছিলাম,
হ্যাঁ দুঃস্বপ্নে ছিলাম,
সেই দুঃস্বপ্নের অভিজ্ঞতা।
হ্যাঁ, একটা দুঃস্বপ্ন বললাম, একটা দুঃস্বপ্ন আপনাকে বললাম, এরকম আরো অনেক সময় দুঃস্বপ্ন দেখছি যে আমাদের ঘরের গাদা থাকে অনেক, ঘরের গাদা হচ্ছিল ওই যে ধানের যে গাছটা,
ঘরের গাদা আমার মনে যারা শুনছে তারা সবাই।
হ্যাঁ, তো আমি যখন ছোটবেলা এরকম স্বপ্ন বেশ কয়েকদিন দেখছি যে ঘরের গাদা থেকে কুকুর বের হয়ে আসতো, বের হয়ে এসে আমাকে তাড়া করতো, এরকম স্বপ্ন বেশি দেখছি। তো আমি ছোটবেলা আম্মু একদিন, এটা একদম একদম এত এক্সট্রিম পর্যায়ে যায় যে আমাদের মসজিদ ইমামকে দেখে একদিন অনেক সময় ঝাড়ফুঁক করায় আমাকে আর কি ছোটবেলা।
এখন কি দুঃস্বপ্ন দেখা হয়?
এখনো দেখি,
দুঃস্বপ্নে তাড়া করে কে?
এখনো দুঃস্বপ্নে তাড়া করার মধ্যে আমি এভাবে ঠিক ছোটবেলা গুলো বেশি মনে আছে।
আমার আমার কেন জানো আতিকের হাসি দেখে মনে হচ্ছে এখন বোধ হয় কোন মানব বা মানবের বোধহয় দুঃস্বপ্নে খুব বেশি দাঁড়া করে বেড়ায়। তো যাই হোক, স্বপ্ন নিয়ে কথা হচ্ছে কারণ অবশ্যই কারণ আছে।
আসলে দেখেন বয়স বাড়ছে, বেশি বেশি এমন মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের ভেতরটা অনেকটা ডে ফিল টাইপের মানুষকে বেশি চিনছি। তো আপনি যত বয়স বাড়বে ততই আপনার মানুষের প্রতি ভয়টাই বাড়বে। ছোটবেলা আপনার কিন্তু মানুষের প্রতি ভয় ছিল না, এটা খুব স্বাভাবিক।
এবার বেশ ভারী দিকে চলে গেল ব্যাপারটা।
ঠিক আছে, আমরা দিকে যাই
না, ভালোই এগিয়ে যাচ্ছে এবং ভালোই লাগছে হওয়ার পরে আড্ডাটা, কিন্তু জানি না যারা শুনছে তাদের কেমন লাগছে। আতিকের সাথে আছি আমি সৃষ্টি, আমরা দুজন একসাথে আছি বুধবার মহাগ্রহের স্টুডিওতে, এবং আপনারা আমাদের সাথে আছেন, কিভাবে আছেন সেটা জানাবেন। জাস্ট ফেসবুকে ফুটবল অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে চলে যান, সেখানে বুধবার মহাগ্রহ কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথা। তো স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল, স্বপ্ন নিয়ে একটা আর্টিকেল পড়বো বলেছিলাম, এবং এটা অনেক বছর আগের একটা পত্রিকা থেকে নেওয়া, আর্টিকেলটার নাম ছিল স্বপ্ন নিয়ে রকমারি বিশ্বাস, লিখেছিলেন বরুণ কুমার দাস। স্বপ্ন বিশ্বাসের একেবারে আদিম অবস্থা দিয়ে শুরু করা যায়। ঘুম এবং স্বপ্ন এই দুই সত্তা মিলে বিশ্বজগৎ সম্বন্ধে আদিম মানুষের ভিতর এক বিস্ময়কর বোধের উদ্ভব হয়েছিল। তৎকালীন মানুষের কাছে ঘুমই ছিল একটি রহস্যময় ব্যাপার। ঘুমন্ত মানুষ ছিল মৃত মানুষের সমান, কিন্তু ঘুমন্ত মানুষকে আবার পূর্ণ মৃত ভাবা হতো না। তাদের ধারণা ছিল ঘুমুলে মানুষের কিছু একটা হারিয়ে যায়। বিশেষজ্ঞদের অভিমত, এভাবেই আত্মার ধারণা তথা আধ্যাত্মিকতা গড়ে উঠেছে মানুষের মনে। ব্রাজিল এবং গায়ানার লোকদের ভেতরে এমন একটা বিশ্বাস প্রচলিত আছে যে ঘুমের মধ্যে তাদের আত্মা নিশ্চিতই স্বপ্নে দেখা কোনো কাজ করতে যায়, তার শরীরটাই শুধু থাকে বিছায় নয়। তাই তারা ঘুমন্ত মানুষকে হঠাৎ করে জাগানোকে খুব ক্ষতিকর বলে মনে করে। আমাদের সমাজেও এমন রীতি বেশ দৃঢ়ভাবে প্রচলিত আছে, যদিও বিশ্বাসটা নয়। স্বপ্ন সম্পর্কে মার্কুসি ইন্ডিয়ানরা মনে করে স্বপ্ন আর বাস্তবের কোনো পার্থক্য নেই। আবার একটা জার্মান বিশ্বাস ছিল এরূপ, আত্মা ঘুমন্ত মানুষের মুখ দিয়ে সাদা ইঁদুর বা ছোট পাখির আকারে বের হয়ে পড়ে এবং কোনো কারণে সেই ইঁদুর বা পাখি ফিরে আসা বাধাপ্রাপ্ত হলে ঘুমন্ত ব্যক্তি মারা যাবে। বিখ্যাত স্বপ্ন তত্ত্ববিদ জে জি ফ্রেজার তার বিখ্যাত বই দ্য গোল্ডেন বাউ সেখানে বলেছিলেন, জনপ্রিয় সাঁওতালের একটি গল্প তুলে ধরেছিলেন। গল্পটি ছিল এরকম, ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে তৃষ্ণার্ত বোধ করায় এক ব্যক্তির আত্মা একটি সরীসৃপের আকারে দেহ ছেড়ে বেরিয়ে পড়ে এবং পানি পান করার জন্য একটি কলসিতে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে কলসির মালিক হঠাৎ করে কলসিটি ঠেকে ফেলে, ফলে ঘুমন্ত ব্যক্তির আত্মা দেহে ফিরে আসতে পারেনি এবং সে কারণেই লোকে মারা যায়। স্বপ্নের একটি নির্ভরযোগ্য ব্যাখ্যা পাবার আগ পর্যন্ত স্বপ্নে বিশ্বাস করে মানুষের শোষণের শিকার হতে পর্যন্ত, স্বপ্নের বাস্তবতা বা নির্ভুলতা মানুষের লৌকিক বিশ্বাস এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে এ নিয়ে মানুষের উপর ঈর্ষাবশত অত্যাচার করতেও দ্বিধা বোধ করত। যেমন জনৈক আমেরিকান ব্যক্তি তার একজন ভারতীয় ধর্ম প্রচারকের বিরুদ্ধে একটি লাউ চুরির অভিযোগ এনেছিল শুধু এই ভিত্তিতেই যে সে স্বপ্ন দেখেছিল লোকটি লাউ চুরি করেছে। অথচ সেই ধর্ম প্রচারক তখন ঘটনাস্থল থেকে 2 মাইল দূরে অবস্থান করছিল এবং সবচেয়ে মজার কথা ছিল লাউটি যখন অভিযোগ করা হচ্ছে তখনও গাছে ঝুলছিল। অর্থাৎ দেখা যাচ্ছে নিজের চোখ এবং অপর ইন্দ্রিয়াদির সাক্ষ্য উপেক্ষা করেও প্রাচীন যুগের মানুষ স্বপ্নে বিশ্বাস করত। এমনকি যদি কোনো মানুষ স্বপ্ন দেখত যে সে অপর কোনো সম্পত্তির প্রকৃত মালিক, তবে তৎকালীন মালিককে উক্ত সম্পত্তির মালিকানা সেই স্বপ্ন দেখা ব্যক্তিকে হস্তান্তর করতে হতো। আরো একটি সুন্দর মজার ঘটনা উল্লেখ পাওয়া যায় আমেরিকান ফোকলোরে। সেখানে মোহক নামক উপজাতির এক ব্যক্তি জনৈক ব্রিটিশ কর্মকর্তাকে বলে সে নাকি ওই কর্মকর্তার সুন্দর বুননের পট্টির প্রকৃত মালিক, এটা সে স্বপ্নে দেখেছে। কর্মকর্তাটি স্থানীয় বিশ্বাসের প্রতি মর্যাদা দেখিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার প্রিয় কর্তৃ সেই উপজাতি লোকটিকে দিয়ে দেন, কিন্তু পরে প্রতিশোধ নেবার জন্য মজার এক ফন্দি বের করেন। কিছুদিন পর ওই মোহককে তিনি বলেন তিনি নাকি স্বপ্নে দেখেছেন মোহকের যে 5,000 একর জমি আছে তিনি তার মালিক। বলা বাহুল্য তিনি ওই বিশাল জমির মালিকানা লাভ করেছিলেন সিফ প্রতিশোধ নেবার জন্য পানোয়াত একটা স্বপ্ন দর্শনের কথা বলে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির ভেতর স্বপ্ন নিয়ে রকমের বিশ্বাস প্রচলিত আছে। পাশ্চাত্যে বহুকাল পূর্বে সম্বন্ধে এমন একটা ধারণা প্রচলিত ছিল যে স্বপ্ন বড় জগতের জিনিস নয়, বরং এটা মানব জাতির প্রতি দেবতা বা দানবের আশীর্বাদ অথবা অভিশাপের পূর্বাভাস মাত্র। রোগ মুক্তির জন্য অনেক লোক পবিত্র স্থানে ঘুমিয়ে পড়ত স্বপ্নে ওষুধ পাবার আশায়। মধ্যযুগ থেকে আরম্ভ করে পৃথিবীর বিভিন্ন স্থানে এই ধরনের প্রথা এখনো প্রচলিত আছে। বিভিন্ন জাতির মতো পৃথিবীর বিভিন্ন মহামানব বা বিখ্যাত লোকদেরও স্বপ্ন নিয়ে রকমের বিশ্বাসের কথা জানা যায়। যেমন বিখ্যাত দার্শনিক সক্রেটিস বিশ্বাস করতেন স্বপ্নের মাধ্যমে দৈবদেশ বা ভবিষ্যৎ বাণী পাওয়া যায়। প্রাচীনকালের শ্রেষ্ঠ ভাববাদী প্লেটো স্বীকার করেছেন যে স্বপ্ন দেবতাদের কাছ থেকে আসতে পারে। কথিত আছে যে মৃত পিতার স্বপ্নাদেশ পেয়ে সম্রাট জাহাঙ্গীর তার কোনো এক উচ্চ পদস্থ কর্মচারী ঘোরতর অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। সম্রাট আলেকজান্ডার যখন দীর্ঘদিন নিষ্ফলভাবে টায়ার শহর অবরোধের পর রাগে ও হতাশায় প্রায় ভেঙে পড়েছেন, তখন তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন যে একটি পরী তার লৌহ বর্মের ওপর দাঁড়িয়ে নৃত্য করছে। স্বপ্ন বিশারদ তার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন এরকম, অবিলম্বে যদি বিপুল বেগে শত্রুপক্ষের ওপর আক্রমণ করা যায় তবে আলেকজান্ডারের জয় সুনিশ্চিত। বলা বাহুল্য স্বপ্নে বিশ্বাসী আলেকজান্ডার তার ব্যাখ্যা গ্রহণ করে অবিলম্বে টায়ার শহর জয় করেছিলেন। স্বপ্ন নিয়ে আগেও যেমন জাতিতে জাতিতে নানা বিশ্বাস প্রচলিত ছিল আজও তেমনি আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণিয়তে নিয়ম আছে যে যদি কোনো স্বামী স্বপ্নে দেখে যে তার স্ত্রী ব্যভিচারিণী বা অসতী তবে তৎক্ষণাৎ বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। আবার একটি আমেরিকান ইন্ডিয়ান দলের প্রথা অনুযায়ী স্বপ্নে দেখা মাত্র নিদ্রিত অবস্থায় দেখা ঘটনাটিকে জাগ্রত অবস্থায় ঘটাতে হবে। যেমন ধরুন কেউ যদি স্বপ্নে দেখে শীতের দিনে কোনো লোক পার্শ্ববর্তী পুকুরে পা পিছলে পড়ে গেছে তবে ঘুম থেকে উঠে তাকে অবশ্যই ওই শীতের মধ্যেও
সেই পুকুরে পা পিছলে বসতে হবে। কি অদ্ভুত স্বপ্ন বিশ্বাস। আর তো আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জাতিতে জাতিতে বিভিন্ন ধরনের বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলো আসলে বিভিন্ন সময়ে খুব অবাক করে দেয় আমাদেরকে, বা খুব অদ্ভুত লাগে। তো এরকমই অনেকগুলো বিশ্বাসের কথা বা এরকম অনেক ট্র্যাডিশনাল কিছু কথা আমরা শুনলাম এইমাত্র, পরে শোনালাম স্বপ্ন নিয়ে। তো যাই হোক, চলে যাচ্ছে আর একটা ব্রেকে, ব্রেকের পর ফিরে আসছি আর অনেক কথা নিয়ে এবং ফেসবুক ডট কম স্ল্যাশ ইউটিউব ঠিকানা দেখতে চাচ্ছি আপনার কমেন্টগুলো, আপনার কোনো স্বপ্নের কথা, আপনার কোনো স্বপ্নের অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। আর আমাদের সাথে আপনার হরর ক্লাবের কথা বা আপনার হরর ক্লাব, আপনি যদি আপনি নিচে একটা হরর ক্লাব খুলে ফেলতে পারেন, আপনার সাথে একজন দুজন কিংবা আপনি একাও হতে পারেন, এবং আপনি যে কোনো একটা দায়িত্ব নিয়ে নিতে পারেন, আপনি আমাদেরকে বিভিন্ন মানে আপনার ফেভারিট কোনো হরর স্টোরি কিংবা আপনি নিজে কোনো একটা হরর গল্প লিখে সেটা আমাদের পাঠিয়ে দিতে পারেন ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুটি ডট এফ এম এই ঠিকানায়। সাবজেক্ট ফিল্ডে লিখতে বলবেন না হরর ক্লাব। তো আরো অনেক কথা নিয়ে আমরা ফিরে আসব এবং আরো অনেক কিছুই হবে সামনে। এখন আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, ব্রেকে আমরা একটা গান শুনবো এবং এই গানটা হরর ক্লাবের যারা রেগুলার লিসনার তারা অবশ্যই শুনেছেন, এই গানটা শুনতে শুনতে ফিরে আসছি সাথে। রেডিও ফুটি রেডিও স্ল্যামে আপনি আছেন ফুটিতে ভূত এফএম হরর ক্লাবের সাথে। ভূত এফএম হরর ক্লাবে আজকে আছি সৃষ্টি আছে এবং আমার সাথে আছে
আতিক।
আতিক, তো এর আগে আতিক তার কিছু দুঃস্বপ্ন স্বপ্নের কথা শেয়ার করছিলেন এবং আমিও তারপরে হারিয়ে গেল পড়লাম স্বপ্ন নিয়ে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন, যেমন একজন কমেন্ট করেছেন, কমেন্টটা পড়ে আর কি এখন হারিয়ে ফেলেছি। কমেন্টটা ছিল এরকম, আচ্ছা আরাফাত রাহিন আবির, তিনি একসময় স্বপ্ন দেখতেন যে আতিক একজন বিছানা থেকে টেনে নিয়ে কোনো এক উঁচু গাছ থেকে ফালাই দিচ্ছে। খুব মানে ভয়ঙ্কর কিছু ব্যাপারগুলো স্বপ্নে এরকম ব্যাপার দেখলে, মানে স্বপ্ন
বিছানা থেকে টেনে বিছানাতে গাছে চলে গেছে,
গাছ চলে গেছে সেখান থেকে ফেলে দিচ্ছে,
এরকম স্বপ্ন খুব বেশি হয়,
খুব বেশি। এবং
আমার
স্বপ্ন ভেঙে গেল কিন্তু এটা রেস্টটা থেকে যায়।
হ্যাঁ, আমার মা একদিন বলতেছিল আমাকে যে স্বপ্ন দেখে চেন গরু
বিশ্বাস করেন বা ধর্মমত বিভিন্ন ধর্মমত হয়তো
সিদ্ধান্ত স্বপ্ন থেকে আসে।
হ্যাঁ, অনেকেই বলে থাকেন যেরকম, এবং হয়তো বা আগে এটা আরো অনেক বেশি হতো। আর তো যাই হোক, মানুষ যখন আস্তে আস্তে আরো অনেক মানে সভ্যতা এগিয়ে যাচ্ছে, যুক্তিবাদী তা মানুষের মনের মধ্যে অনেক বেশি জায়গা করে নিচ্ছে এবং সেটা অবশ্যই উচিত, যুক্তির পথে মুক্তি হোক জীবনের আদর্শ। তো যুক্তি দিয়ে আসলে বিচার করা উচিত সবকিছু, এজন্যই আমরা বলি হরর মানে এন্টারটেইনমেন্ট। একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে ভূত মানে কি, তো আমরা আসলে জানি না যে ভূত মানে কি, রাসেলভাই বলছিলেন যে আসলে জানি না, আপনি যদি জেনে থাকেন তো জানাবেন। তো আমি একদম শুরুর দিকে হরর ক্লাব যখন শুরু হয় তখন একটা কথা বলেছিলাম যে বাংলায় এরকম আমরা এক কথায় প্রকাশ করেছিলাম যে যা আগে হয়নি অতীতে হয়নি তাকে বলা হয় অভূতপূর্ব, আর যা অতীতে হয়েছে তাকে বলা হয় ভূতপূর্ব। এখন যা অতীতেও হয়নি, এখনো হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না, কিন্তু মানে যা অতীতেও হয়েছে কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে আসলে আমরা কেউই নিশ্চিত না
সঠিক,
সেটাই বোধহয়, সেটাই বোধহয় ভূত। মানে যেটা হয়নি সেটা অভূতপূর্ব, আর যেটা হয়েছে সেটা ভূতপূর্ব। তাহলে যেটা হয়েছে কিন্তু আমরা কেউ নিশ্চিত না সেটাই ভূত। তো আসলে ভূত মানে একটা কনফিউশন, ভূত মানেই হচ্ছে যেটা আসলে আমরা জানি নাকি, যেটা আসলে আমাদের কাছে একটা মানে ধাঁধা, যেটা আমাদের কাছে একটা রহস্য, এবং আলটিমেটলি যেটা আমাদের কাছে একটা এন্টারটেইনমেন্ট আর কিছুই না। তো যাই হোক, ভূত এফএম হরর ক্লাবে আপনার হরর ক্লাব থেকে আপনি আপনার লেখা পাঠাতে পারেন, যে কোনো ধরনের লেখা, সেটা হতে পারে কোনো হরর গল্প, সেটা হতে পারে বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের কিংবা যে কোনো অঞ্চলের কোনো একটা মানুষের কোনো একটা লৌকিক বিশ্বাস, সেটা হতে পারে কোনো একটা এলাকার কোনো একটা গ্রামের কোনো একটা পুকুর নিয়ে কিংবা একটা বটগাছ নিয়ে প্রচলিত ধ্যান ধারণা বিশ্বাস বা ঘটনা, সেটা হতে পারে আফ্রিকার কোনো একটা উপজাতির কোনো একটা বিশেষ কোনো উৎসব, যেটা সাধারণ মানুষের কাছে বা স্বাভাবিক মানুষের কাছে অনেক বেশি উদ্ভব বা অদ্ভুত, উদ্ভব বলবো না, অদ্ভুত বলাটাই বেটার। তো এরকম যে কোনো কিছু আমাদের পাঠিয়ে দিতে পারেন এবং সেটা পাঠানোর ঠিকানাটা হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাস, ঠিক যেমনটি পাঠিয়েছে আতিকা আরোরা থেকে। এবার আমাদেরকে মেল অফ দ্য উইকের স্টোরিটা পাঠিয়েছিল।
আপনি মাত্র যেটা বললেন যে যে কোনো উদ্ভুত টাইপের কোন একটা উৎসব,
উদ্ভুত না আসলে অদ্ভুত বলা উচিত, কারণ কোন জাতি গোষ্ঠীর উৎসবকে উদ্ভুত বলা উচিত না।
সবটা আমার ভুল বলা হয়েছে, আসলে অদ্ভুত বলা উচিত। তো সেক্ষেত্রে আমাদের নাটোরের একটা বিশেষ একটা উৎসব আছে, সেটা হচ্ছে মাদারের গান। তখন শব্দটা শুনতে যাই না, মাদারের গান হচ্ছে যে নারী সে মাদার একজন পীর ছিল আর কি, তো তারই অনুসরণে কিছু এখনো তার কিছু হয়ে গেছে আর কি, যারা এখনো তার নীতিতে বা তার বিশ্বাস প্রতিভাতে আছে মাদারের
কিছু অনুসারী। হ্যাঁ,
তো অন্য একদিন মাদারের গান সম্পর্কে একদিন আমি আলোচনা করবো বা বলবো একদিন।
আচ্ছা আচ্ছা, মানে না খুব খুব আগ্রহ তুলে দিয়ে, কিন্তু মানে আগ্রহ আগ্রহী আমি জানি যে
বিশেষ ধরনের সমস্যা হলে এখনো মাদারের গানের প্রচলন আছে আমাদের মিল এলাকায়।
আচ্ছা, তো মাদারের গান সম্পর্কে আমরা জানার আগ্রহ আগ্রহটা জানিয়ে রাখলাম আতিককে। মানে কাউকে কিছু বলার জন্য যে একটা কথা বলবো, সেটা বলে তারপর যদি থেকে বলা হয় যে আরো অন্য একদিন বলবো আজকে না, তাহলে কিন্তু মানে কষ্টটা খুব লাগে।
না, আমি চাচ্ছি আর একটু গুছিয়ে নিয়ে কিন্তু।
তো ঠিক আছে, এখন আমরা যেটা আপনাদের যে জিনিসটা যে বিষয়টা আপনাদের শোনাতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজ হরর ক্লাব আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানিয়েছে, যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির তোরাজা উপজাতিরা তারা বিভিন্ন তারা খুব বিখ্যাত তাদের একটা বিশেষ উৎসব নিয়ে। তো সেই বিশেষ উৎসবের আগে একটু জানিয়ে দিই, এই এথনিক গোষ্ঠীটি তারা বেশ অনেক অনেক পুরাতন একটি গোষ্ঠী, এবং তাদের লৌকিক জীবনযাত্রা এবং তাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো অন্যান্য মানুষ জাতিগোষ্ঠীর জীবনযাত্রা থেকে আলাদা, যদিও প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আলাদা আলাদা আইডেন্টিটি আছে। তোরাজার আইডেন্টিটিটা হচ্ছে অনেকটা এরকম যে তাদের মানে ফিউনারেল যে উৎসবগুলো হয় সেই ফিউনারেল উৎসবগুলো খুব এক্সপেন্সিভ হয়। মানে আমরা যেরকম যে আমাদের দেশীয় ফিউনারেল গুলো মানে কিছু পার্টিকুলার কিছু কাজ আছে, আবার একটা নির্দিষ্ট সময়ের পর হয়তো বেশ কিছু মানুষজনকে খাওয়ানো হয় দোয়া বা যেটা হচ্ছে এরকম কিছু মানে ধর্মীয় কিছু রীতিনীতি আছে। তোরাজাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের ফিউনারেল গুলো যত মানুষের যত বেশি পাওয়ারফুল এবং যত বেশি রিচ হবে তাদের ফিউনারেল গুলো, তত বেশি জাঁকজমকপূর্ণ এবং তত বেশি খরচ হয় সেগুলোতে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তাদের এই ফিউনারেল গুলোতে যেমন যদি মানে বিখ্যাত কোনো মানুষ বা এরকম বড় কোনো ধর্মযাজক বা এই ধরনের কোনো মানুষের মৃত্যু হলে তাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে একটা ফিস্ট হয়, এবং দেখা যায় যে এরকম কোনো ধর্মযাজক বা এরকম বিশেষ কোনো ব্যক্তির মৃত্যু হলে দেখা যায় যে তারা কখনো কখনো হাজার হাজার মানুষজনকেও নিয়ে সেই ফিস্টটা হয়, এবং সপ্তাহব্যাপীও সেই অনুষ্ঠানটা চলতে থাকে। তো তাদের এই ফিউনারেলের বেশ কিছু ধাপ আছে, আরো অনেক অনেক আনুষ্ঠানিকতা আছে, এবং সেইগুলো খুব মানে আমাদের কাছে হয়তো লাগবে মজার মজার, আর আসলে সেগুলো খুব অদ্ভুত। তো তাদের একটা উৎসব আছে যে উৎসবটার নাম হচ্ছে মানেনে, এবং এই উৎসবটা খুবই বিখ্যাত, মানে খুবই সাড়া জাগিয়েছে, অনেকেই এই উৎসবটা সম্পর্কে জানেন, অনেকেই এই উৎসবটা দেখতে চান। এবং এই উৎসবটা হচ্ছে এরকম, তারা মৃত মানুষগুলোকে এই উৎসবের সময় কবর থেকে তুলে নিয়ে আসে, এবং সেই মানুষগুলোকে তারা তাদের সময় বা তারা যে যার কাজে ছিলেন বা তাদের সেই কস্টিউমগুলো তাদেরকে আবার পরিয়ে দেওয়া হয়, সেই কস্টিউমগুলোকে পরিয়ে সেই মৃত দেহগুলোকে নিয়ে তারা গ্রামে উৎসব করে, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাথে ছবি তোলে। এখন যেহেতু এই যুগে ছবি তোলা খুবই কমন একটা ব্যাপার, এবং ইন্টারনেট ঘাটলে আপনারা এরকম অজস্র ছবি দেখতে পারবেন মৃত মানুষ নিয়ে, মানে সেই মৃত মানুষগুলো যেন আবারও তাদের সাথে চলে আসে এই জীবিত মানুষের ভিড়ে এবং জীবিত মানুষের জগতে। তারা মনে করে যে মৃত্যুটা কোনো শেষ নয়, কোনো জীবনের বার্তার শেষ নয়, তারা এটা মনে করে যে এই মৃত্যুটার মাধ্যমে অন্য একটা পথের দিকে যাওয়ার একটা ধাপ পার হলো সে। এবং মানেনে উৎসবটা হয় প্রত্যেক বছর আগস্টে, এবং এই সময়টাতে বিশ্বাস করে যে এই সময়টাতে এই মৃতদেহগুলো মানে এই মানুষগুলো আবারও তাদের কাছের মানুষগুলোর সাথে সময় কাটানোর একটা সুযোগ পায়, এবং এই সুযোগটাকে তারা প্রত্যেক বছরই কাজে লাগে। প্রত্যেকটা বছরই অজস্র মৃতদেহ তারা কবর থেকে তুলে নিয়ে তাদেরকে সুন্দর মতো সাজিয়ে কস্টিউম পরিয়ে একদম জীবিত মানুষের মতোই তারা তাদের সাথে নিয়ে একটা উৎসব করে, এবং সেই উৎসবটার নাম হয়েছে মানেনে ইন্দোনেশিয়ার তোরাজা উপজাতির কথা বলছিলাম।
শুনছেন রেডিও 48.8 FM, ভূতের সঙ্গে হরর ক্লাবে আছি আমরা। আজকের আয়োজনে এখন একটা জিনিস বাকি আছে, যারা রেগুলার শোনেন তারা অবশ্যই বুঝতে পারছেন কি বলছি, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। আজকে আমরা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে একটা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, খুবই ছোট্ট একটা গান শুনে এখন আমরা আসবো। এই গানটা হেমিশ চন্দ্র রঞ্জন গানটা তো শুনেছি আপনি,
হ্যাঁ
তার লেখা এবং তারই শুরু করা এবং তার কাছ থেকে নিয়েই তারা গানটা বের করে, মানে বব ডিলানের সিঙ্গেলস এও ছিল এটা এবং আরো একটা ব্যান্ডের অ্যালবামেও ছিল, এবং তাদের গাওয়া গানটা একটু মানে একটু অন্যরকম এবং সেটাও খুবই সুন্দর, এবং সে ব্যান্ডটার নাম হচ্ছে দ্য বার্ড।
কিন্তু একজন শিল্পী আরেকজন শিল্পীর কাছ থেকে নিয়ে করা,
এক্স্যাক্টলি
ব্যাপারটা এমন ছিল।
তো আমরা এখন চলে যাচ্ছি ওই গানটাতে, দ্য বার্ডস এর হেমিশ চেম্বারম্যান। রাতের তারা লিখেছে, ভাই আরো ভয়ের স্টোরি চাই, ভয়ের পার্ট শেষ, আমরা এখন উদ্ভবের পার্ট শুনবো, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, উদ্ভব গাজীপুর থেকে শুনছেন আমাদের সাথে, আরো 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 কে কে আছেন, আরফাত ইভান একের পর এক কমেন্ট করে গেছেন, এস এম সোহান আছে আমাদের সাথে। আচ্ছা, এস এম সোহান লিখেছেন যে এস এম সোহান তিনি লিখেছেন আমাদের এখানে মাদারের গানের প্রচলন আছে দেখেছি জয়পুরহাটে।
হ্যাঁ, বিভিন্ন জেলাতেই মাদারের গানের প্রচলন আছে, তার মধ্যে আমি নাটোর জেলা সম্পর্কে একটু বেশি, মানে ওখানে একটু প্রচলনটা বেশি আর কি, উত্তরবঙ্গে আরো পাশাপাশি অনেক জেলাতেই আছে।
আচ্ছা,
এগুলো সবগুলো তো আসলে একটা একসময় একটা জেলা ছিল, বরেন্দ্র, বরেন্দ্র এলাকা ছিল,
বরেন্দ্র ভূমি,
হ্যাঁ ওই অঞ্চলটা পুরো রাজশাহী বিভাগটাই একসময়, তো ওই অঞ্চলেরই আর কি, সেই হিসাবে আসলে আমার নাটোর জেলাটা মেনশন করা।
বরেন্দ্র অঞ্চলের আরো অনেক ঘটনা ঘটে এবং বরেন্দ্র অঞ্চলে অনেক কিছু আমরা
পুরাতন
সংস্কৃতি আজকের কাছ থেকে এর আগেও আমরা অনেক কিছু শুনেছি, আমরা আরো শুনবো। আমাদের সাথে আছেন আপনি তুহিন, কবিতা তুমি স্বপ্ন চালিয়ে নিও খবর নিও এই গানটা শুনতে যাচ্ছেন, মানে হরর ক্লাব শেষ হয়ে যাচ্ছে আর আরেকে ভেসে যাচ্ছেন শুনতে যাচ্ছেন, ওকে ঠিক আছে এই গানটা তাহলে রাখার চেষ্টা করবো। আমাদের সাথে আরো কারা কারা আছেন একটু দেখে নিন, কবিতা এই গানটা কিন্তু নতুন ইসলাম শিবলি লেখা,
স্বপ্নের বিষয়টা বারবার আসতেছিল তাই সেও স্বপ্নচারী নিয়ে খবর নিতে,
ঠিক আছে খবর কেউ নিতে না আসুক কবিতা খবর নিতে আসবে, কবিতা গানটা থাকছে। আমাদের সাথে আরো আছেন, আজও লিখতে ইচ্ছে করে অদ্ভুত একটা
মানুষের নাম,
মানুষের নাম ফেসবুক নাম,
ফেসবুক নাম, হ্যাঁ
ঠিক আছে, সাহিত্যই সব তাই না ভাই, এটা কিন্তু
কেউ যদি মনে করে সাহিত্য তার কাছে সব তাহলে সাহিত্যই সব,
বাট আমার কাছে মনে হয় যেন এই প্রশ্নটার মানে গভীরতা বোধ হয় আরো অনেক,
আমি ধরতে পারিনি,
হয়তো আমরা কেউ ধরতে পারিনি। যাক, এই প্রশ্নের উত্তর আসলে দিতে পারলাম না, তবে অন্তত হরর ক্লাবের মানে একটা বড় অংশই আসলে সাহিত্য, খুব স্থূলভাবে উত্তরটা দিলাম, মানে আমি প্রশ্নটাকে হরর ক্লাবের গণ্ডির ভিতরে যদি নিয়ে আসি তবে উত্তরটা এরকম যে হরর ক্লাব হ্যাঁ সাহিত্যের উপর দাঁড়িয়ে আছে, এবং হরর ক্লাব খুব প্রাউডলি সাহিত্যের উপর দাঁড়াতে চাচ্ছে বা সাহিত্য দিয়েই হরর ক্লাব চলতে চাচ্ছে। আরো আছেন আমাদের সাথে রবির ইসলাম ফারাজি, আমার একদম মনে থাকে না কিন্তু একটা বিষয় কি আমি উঠতাম, আচ্ছা স্বপ্নের কথা বলছেন, এখনো স্বপ্ন থেকে বেরোতে পারেনি কেউ, হ্যাঁ তবে স্বপ্নের এই বিষয়টা কিন্তু খুব অদ্ভুত, মানে স্বপ্ন আসলে দেখা যাওয়ার সাথে ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে, বা এই জন্য অনেকে বলে থাকেন, বা আমিও কোনো এক জায়গায় পড়েছিলাম যে রাতে কখনো স্বপ্ন মানে ঘুমানোর সময় পাশে কাগজ কলম রাখতে, মানে ঘুম ভেঙে গেলে যেটা স্বপ্নের কথাটা লিখে রাখতে, তাহলে হয়তো সকালবেলা দেখে আমরা হয়তো ভাববো যে এটা কি লিখেছিল। গল্প বিখ্যাত লেখকতা আপনি নিজে একটা গল্প লিখে ফেলতে পারেন, আপনি কোন একটা গল্প করছিলেন সেই গল্পটা আমাদের
স্বপ্নের সাথে তার বাস্তব জীবনের
আরো আছেন মাসুম বিল্লাহ, আছেন মেহেদি হাসান ইসলামী লিখেছেন, কেমন আছেন? খুবই ভালো আছে ইসলামী। জিহাদ খান আছেন আমাদের সাথে, লিখেছেন আমি ভূতের বড় ফ্যান। ওকে, তো আরো আরো কারা আছেন? এবিডি ফেলিয়ার্স না, সৌরভ হাসান, শেষ পর্যন্ত পাশে আছি ভাই। তো আরো আরো অনেকেই আছেন, তো কমেন্ট আর না করে এবার যেটা ভূতের সময় হরর ক্লাব, এটা একটা ফেসবুক আইডি নাম ভাই, এতক্ষণ ধরে শুনলাম এবং শুনছি, শুনবো, খুব ভালো লাগছে গল্প শোনা। তো ঠিক আছে, এখন চলে যাচ্ছি গল্পে, গল্পটা স্টোরি অফ দ্য উইক, সবচেয়ে উদ্ভট গল্প, গল্পটা এখন আমরা চলে যাব সেখানে। তো উদ্ভট উদ্ভট গল্পে যাওয়ার আগে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সৃষ্টি, আমার সাথে ছিল
আতিক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য,
এবং আতিকে অনেক বেশি ধন্যবাদ মানে একটা প্রাণবন্ত একটা আড্ডায় আমাদের সাথে আজকে থাকার জন্য। এবং হরলাভের যারা থাকে তারাই আসলে আড্ডাটাকে প্রাণবন্ত করে তোলে, শুরুটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। এবং এটা আপনাদের কাছেও সেজন্য চাচ্ছি, যারা আসতে চান মেল করে জানিয়ে দিন যে আসতে চাই, এবং অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি। এবং আসতে না পারলেও আসতে সম্ভব হয় না, অনেকের আমরা জানি যে ঢাকার বাইরে থেকে যে হরর ক্লাবগুলো আমাদের রেগুলার লিখে পাঠায়, তাদের পক্ষে প্রত্যেক এপিসোডে আসা সম্ভব হয় না, সে কারণে ঢাকার হরর ক্লাবগুলোই ঘুরে ফিরে আমাদের স্টুডিওতে বেশি আসে এবং তাদের সাথে আড্ডাটা বেশি দেওয়া হয়। তারপরে ঢাকার হরর বাইরের যে হরর ক্লাবগুলো আছে তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন যে কোনো সময়, এবং আমাদেরকে মেল করে জানিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে স্টুডিও লক করে দেবো আপনাদের জন্য। আর এখন চলে যাবো আনসেন্সর স্টোরি অফ দ্য উইকে। যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি, বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটা সবসময় বলে থাকি যে আপনারা ফুর্তিতে থাকবেন, এবং অবশ্যই আশেপাশের মানুষকে ফুর্তিতে রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, কারণ অশান্তির কারণ হবেন না বা হব না। সেই কামনায় শেষ করবো আনসেন্সর স্টোরিতে, চলে যাচ্ছে, আবারও কথা হবে ঠিক আগামীকাল দুপুর তিনটায় OIG পুরোনো দিনের সব গানে হারিয়ে যাবার জন্য তিনটা ঘন্টা। তো তার আগ পর্যন্ত আমি সৃষ্টি বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো সেটা বলেছি ঠিক আজ বিকাল তিনটায়, অর্থাৎ 12-13 ঘন্টার মতো সময় আছে এই মুহূর্তে হাতে, আর ওই সময়টা ঘুমিয়ে নিতে হবে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি আনসেন্সর স্টোরিতে, বিদায়।
আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে, ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল 2017 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে। একদিন বিকেলবেলা আমি আর আমার তিনটা বন্ধু আমাদের গ্রামেরই পাড়ার মোড়ে বসে আড্ডা দিচ্ছি। আমার একটা বন্ধু বলে, দোস্ত শীত তো প্রায় শেষ হয়ে গেল, আমরা তো খাজুরের রস খাইলাম না। আমরা আমার বললাম, হ্যাঁ ঠিকই বলেছে, শীত তো প্রায় শেষ হয়ে গেল, খাজুরের রস তো খাওয়া হলো না, ব্যাপার না, মনে যখন করে দিলে আজকে রাত্রে খাওয়া যাবে। তো আমাদের মধ্যে কথা হলো যে আমরা আজকে রাত্রে আমাদের গ্রামের পাশে আর একটা গ্রাম আছে, ওই গ্রামে খাজুরের গাছে রস লাগাই, তো ওইখানে গেলে আমরা রস খাবো, ভোরবেলায় যেতে হবে, ওইখান থেকে আমরা কিনে আনবো। হ্যাঁ বললাম ঠিক আছে, সবাই রাত্রি 3টার দিকে বের হইস, পুরা 3টা বাজতে বাজতে সবাই রেডি হয়ে চলে আসিস। হ্যাঁ সবাই বললো ঠিক আছে, আমরা সবাই 3টার সময় রেডি হয়ে আসবো। না শীতের রাত, ভাবলাম বেশি দূর না, ওই আধা ঘন্টার রাস্তা, মাঠের মধ্যে রাস্তায় দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে। তো আমরা হাঁটা দিলাম, আমরা আমাদের পাড়া শেষ করলাম, পাড়া শেষ করার পরে আমরা মাঠ দিয়ে হাঁটা ধরলাম। খুবই ঠান্ডা, হালকা বাতাস বইছে, মানে খুবই শীত লাগছে, মানে শীতের রাত, তাতে হালকা কুয়াশা, কুয়াশা খুব একটা বেশি নাই, মানে খুবই হালকা, পুরা রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে, পুরা মাঠটা হালকা হালকা দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আকাশে কোনো চাঁদ নাই, তবুও যেন মানে হালকা জ্যোৎস্না জ্যোৎস্না ভাব এমন। তারপর হেঁটে যাচ্ছি, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমরা মানে হালকা কিসটা আওয়াজ শুনতে পেলাম, তা আমরা একটু দাঁড়িয়ে গেলাম, তার কারণ ওই রাস্তাতে মাঝে মধ্যে ডাকাতি হয় এমন কিছু আমরা এর আগে শুনছিলাম। তো আমরা দাঁড়ায় বিষয়টা আসলে কি হচ্ছিল এটা বুঝবার চেষ্টা করছিলাম। তো আমরা ওখানে দাঁড়ায় মানে হালকা বুঝলাম আর কি, যে সামনে যাই হোক মানুষ আছেন, তা আমরা একটু খুব ভয় পেলাম, যদি ডাকাত দল হয়
তাহলে আমাদের কাছে মোবাইল ফোন ছিল, এগুলো চিন্তা করি করবে আর কি, এই ভয় পাচ্ছিলাম। তারপরে আমরা রাস্তা থেকে একটু নিচে নেমে গেলাম আসলে বিষয়টা কি দেখার জন্য। ওইখানে একটা কালভার্ট ছিল, কালভার্টের ওইখানে আমরা লুকালাম। কালভার্টের যে এই পার থেকে ওই পারে কিন্তু স্পষ্ট দেখা যায়, এই সামনাসামনি আমরা দেখি কয়েকটা লোক বসে আছে। মনে হচ্ছে যে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে মানে সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এমন মনে হচ্ছিল। তারপরে আমরা ওইখান থেকে মানে এদিকে সরে আসলাম, তার কারণ আমাদের মানে সামনাসামনি বা সামনাসামনি হয়ে গেছিলাম। একটু পিছনে সরতে আমাদেরকে ওইখান থেকে একটা লোক ডাক দিল, বলে তোমরা এদিকে একটু আসো তো। আমরা একটু ভয়ও পাচ্ছিলাম, তারপরও কিছু করার নাই, যাচ্ছে যেহেতু যাইতে হবে। গেলাম ওইখানে, যাওয়ার পরে ওনারা বললো যে তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, তোমরা আমাদেরকে একটু পানি জোগাড় করে দাও। তো আমরা আবার বললাম, দেখেন আমাদের বাড়ি তো এখানে না, আমাদের বাড়ি অনেক দূরে, আর এই আমরা একেবারে মাঝামাঝি জায়গায় আছি, আর এখান থেকে যাইতে অনেক দূর হবে, পানি তো আশেপাশে নাই। ওরা বললো যে যেভাবে হোক তোমাদেরকে পানি আনতেই হবে, এত যদি না আনো তোমাদের সমস্যা হবে, তোমরা জলদি একটু পানির ব্যবস্থা করো। তা আমরা একটু ভয় পেলাম, তা আমরা ভাবছিলাম যে আমরা পলাই যাবো, এই পানি আনার নাম করে চলে যাবো, তারপরে আর এখানে আর আসবো না। তারপরে আমরা ওইদিকে আর না যেয়ে আমরা আমাদের বাড়ির দিকে এদিকে আসলাম। আসার করে আমরা ভাবছিলাম যাবা যায় কি না যায়, মানে ওইখানে একটা লোক অসুস্থ ছিল, আমরা ভাবছি যে ওই লোকটা তো অসুস্থ, আর পানি না নিয়ে গেলে লোকটা মারাও যেতে পারে। এক পর্যায়ে ভাবলাম যে এটা করা ঠিক হবে না, তাই আমরা পানি নিয়ে আবার যাবার সিদ্ধান্ত নিলাম। রাখে করে পানি নিলাম, একজাক পানি নেওয়ার পরে আমরা হাঁটা ধরলাম। আবার আমরা একটু দ্রুত গেলাম, যাওয়ার পরে ওনাদেরকে পানি দিলাম, ওনারা পানি খাইলো। খাওয়ার পরে ওই লোককে, যে লোকটা অসুস্থ ছিল, ওনাকে দিল পানি। খাওয়ার পরে আমরা চারজন দাঁড়াই আছি, আমরা চারজন ওই জায়গায় দাঁড়ায় মানে চারজনের সাথে আমরা একটু ওদের থেকে যে চোখ ফিরাইছি ওইখান থেকে মানুষ উঠাও। এই তখন আমাদের চারজনের ভিতরে যে কি পরিমাণ ভয় কাজ করেছিল তা আমি বলে বোঝাতে পারবো না। আসলে তারা কে ছিল, কেভাবে ওখান থেকে চলে গেল, আসলে আমরা ওদেরকে পানি খাইতে দিলাম, ওরা পানি খাইলো, পানি পুরো ব্যবহার করছিল।
এই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।